আসসালামু আলাইকুম। অদ্ভুতের 332তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। এর মাঝে প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রকিবুল ম্যানচেস্টার ইংল্যান্ড থেকে। তিনি তার বন্ধু অ্যারনের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন যেটি বিল অ্যান্ড পল দুজনের সাথে ঘটেছিল। সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে অনেক জায়গা রেপুটেডলি হন্টেড এবং মানুষজন বলে, তো সেখানকার কিছু কিছু জায়গা কিন্তু বেশ হন্টেড এবং অনেকেই অনেক রকমের ঘটনা বলে। আপনাদের সাথে আরো আগে শেয়ার করেছি, আমি অদ্ভুতরিতে শেয়ার করেছি, রেডিওতে শেয়ার করেছি, তো সেরকমই বেশ ভয়ের একটা ঘটনা আজকে শেয়ার করব, যেটি শুনে আমার নিজের কাছে গা ছমছম করছিল। চলেন আমরা চলে যাই সেই ঘটনায়। এই ঘটনাটি রকিবুল তার ক্লাসমেট অ্যারনের কাছ থেকে কালেক্ট করেছে এবং অ্যারন তার নেইবারহুডের দুই বন্ধু, তার ছোটবেলার দুই বন্ধু বিল অ্যান্ড পল, এই দুইটা নামই সে ছদ্মনাম ব্যবহার করেছে। যাই হোক, বিল আর পলের একটি ঘটনা, জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে রকিবুলের কাছে। আর রকিবুল আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি আপনাদের কাছে। আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। বিল পল তারা দুজনেই খুব দুরন্ত ছিল এবং তারা ভৌতিক ব্যাপারে খুব আগ্রহী ছিল, মানে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের মানে ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করত এবং যেসব জায়গায় রেপুটেডলি কোন রকমের ব্যাপার স্যাপার ঘটত তারা যখন টিন এজ তখন তারা সেখানে চলে যেত এবং তাদের পুরোপুরি একটা পুরোদস্তর একটা কি বলে ঘোস্ট হান্টিং টিমের মতো ছিল এবং এই টিমের সদস্য শুধু এই দুইজন বিল আর পল। ওদের একটা টেন্ট ছিল, ছোট টিনেজ বয়স থেকে টেন্ট ছিল এবং আরো নানা রকম জিনিসপত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেত। শুরুতে প্রথমে তারা তাদের একেবারে কাছাকাছি এলাকায় যেসব জায়গায় উডস আছে, যেসব জায়গায় রেপুটেড ব্যাপার স্যাপার আছে সেসব জায়গায় যেত। তো গিয়ে তারা ওখানে বসত, টেন্ট করে থাকত এরকম, আর মাঝে মাঝে দু একজন বন্ধু নিয়ে যেত। যাই হোক, এইভাবে কিন্তু দিন পার হয়ে গেছে। বিল পল তারা নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে চলে গেছে, অ্যাকচুয়ালি তারা কাজ করে দুজন, আনফর্চুনেটলি খুব ভালো কোনো প্রফেশনে তারা ঢুকতে পারে নাই, যাই হোক অ্যাভারেজ একটা প্রফেশনে কাজ করে দুজনই। তো এর মাঝেও তারা যখন ফ্রি টাইম পেত বিভিন্ন রকমের এইসব আলাপ তাদের মধ্যে জমে উঠত। একসাথে দেখা যেত সন্ধ্যার পর বসলে ব্যাকইয়ার্ডে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, এইসব ব্যাপার তাদের মধ্যে চলে আসতো। আর তারপরে তারা যদি কোথাও খবর পেত যে এরকম কোন জায়গা আছে ইত্যাদি ইত্যাদি সেসব জায়গায় যেত। তো বেশ অনেকদিন হয়েছে তারা কোথাও যায় নাই এরকম, মানে কোন হন্টেড জায়গা বা কোথাও ঘুরতে যায় নাই, কাজে কর্মে ব্যস্ত ছিল। দেখা যেত যে কাজ করে এসে দেখ উইকেন্ডে শুধু একটু দেখা সাক্ষাৎ হইতো, আড্ডা দিত, এতটুকুই। তো ওই সময় সামার চলতেছে, বিলের বাসার ব্যাকইয়ার্ডে বসছে এসে বিল অ্যান্ড পল দুজনে, তো গল্পগুজব করতেছে, বিভিন্ন গল্প হচ্ছে দুজনের এবং তারা ওই দিন ডিসাইড করে যে অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে। তো এই সময় তাদের ফ্রেন্ড এসে যোগ দেয় স্টিফেন এবং স্টিফেন আসার পর তাদের আড্ডা আরো জমে উঠে। স্টিফেন বিভিন্ন গল্পের পরে বলে যে মানে তোমরা কি রিসেন্টলি কোনো হন্টেড জায়গায় গেছো নাকি? তো বলে যে না, হন্টেড জায়গায় যাইনি, বিকজ অনেক লোকেশন আছে যেগুলোর নাম শুনছি বাট বিভিন্ন রকম কারণেই যাওয়া হয়নি। হ্যাঁ, এবং এক একটার পিছনে তারা কারণ বলতে থাকে, এইটা এই কারণে হন্টেড, এইটা এরকম। তো এই কনভার্সেশনই অনেকক্ষণ ধরে চলে তাদের। এর মধ্যে স্টিফেন বলে আমি তোমাদেরকে একটা লোকেশনের কথা বলতে পারি, প্রবাবলি তোমরা এটা শুনছো বাট তোমরা হয়তো যাও নাই, আমি শিওর, আমি ড্যাম শিওর তোমরা যাও নাই, কারণ তোমরা যদি ওখানে যেতা ওখানকার কথা কিছু বলতা, তো ওখানকার কথা তো কিছু বলতেছো না তোমরা, ওটা নামই নাও না, তো দ্যাটস মিন তোমরা যাও নাই। তো তখন বিল বলে যে কোথাকার কথা বলতেছ, বলে যে এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তখন পল বলতেছে ওকে আই গট ইট, তুমি এই অমুক জায়গার কথা বলতেছো, ওইটা তো আসলে রেপুটেড জায়গা, আমি আর বিল প্ল্যান করছিলাম আগে একবার যাওয়ার বাট আসলে আমরা দুজনে কেউই সময় করতে পারি নাই, কেন জানি আমাদের মানে ব্যাটা বলে মিলে নাই ওখানে যাওয়াটা, এই কারণে হয় নাই, বাট যাওয়া যায়, এটা যাওয়া উচিত আমাদের, তুমি যাবা নাকি আমাদের সাথে? স্টিফেন জিজ্ঞেস করে। স্টিফেন বলে যে নো, আই এম নট ইন টু ইট, আমি এটার প্রতি আগ্রহী না, তোমরা যদি যাও কখনো যেও এবং আমাকে জানাও কি হয়েছিল বা ওখানে কি দেখছো না দেখছো, তোমাদের কাছে গল্প শুনতে বেশি ভালো লাগবে। তো বিল তখন বলে যে পল আসলে আমাদের প্ল্যান করা উচিত যাওয়ার, মানে যেহেতু মিসিং আমরা তো যাই নাই আর এটা রেপুটেড। তখন স্টিফেন দাদার বলে, ইউনো ওয়াট আই থিঙ্ক, আই থিঙ্ক ইউ গাইজ শুড ডেফিনেটলি গো দেয়ার, তোমাদের অবশ্যই যাওয়া উচিত ওখানে, যেহেতু তোমরা এই গোস্ট হান্টিং করো, এত সুন্দর একটা জায়গা বা মানে এত রেপুটেড একটা জায়গা, তোমরা মিস করবে এটা হয় না। তো তখন বিল আর পল দুজনেই বলে যে ওকে লেটস হিয়ার ইট, তুমি বলো যে এখানে কি কি ঘটে বা তুমি কি জানো এটা সম্বন্ধে। তখন বলে আমি যা জানি হয়তো তোমরাও জানো, মেবি তোমরাও শুনছো ওই জায়গা সম্পর্কে, অবশ্যই শুনছো যেহেতু তোমাদের খুবই কিউরিয়াসিটি এটার উপরে, বাট আমি যতটুকু পড়ছি, আমি বিভিন্ন নিউজে পড়ছি বা বিভিন্ন মানুষের কাছে শুনছি, ওই জায়গাটা প্রায় শত বছর আগে ওখানে একটা খনিতে দুর্ঘটনা ঘটছিল, প্রায় 300 বেশি মানুষ মারা যায়, আর এই খনির মানুষরা যখন ওখানে কাজ করত তখন তারা অনেক উদ্ভট উদ্ভট জিনিস দেখত। এই জায়গাটা একটা ফরেস্টের মধ্যে মানে একটা জঙ্গলের মধ্যে, এবং ওইখানে মানুষ যারা খনিতে কাজ করত তারাও উদ্ভট উদ্ভট শব্দ শুনত, উদ্ভট উদ্ভট কথা শুনত, আর অনেক কিছু দেখত ফরেস্টের মধ্যে। তো তখন থেকেই এটা কিন্তু হন্টেড ছিল, এবং পরবর্তীতে দুর্ঘটনা হওয়ার পরে যখন এটাকে সিল করে দেয় তারপর থেকে আরো বেশি হয়, এবং ওইখানকার যাওয়ার পাশে যে রাস্তা, রাস্তার মধ্যেও মানুষ মানে অনেক উল্টাপাল্টা জিনিস দেখে। তো এই হলো ওই জায়গার ঘটনা। তো তোমরা যাও যে দেখো। তখন বিল পল বলে যে চলো না তুমি আমাদের সাথে, বলে যে নো নো না আমি আগেই বলছি আমি যাব না, আম নট ইন টু ইট, বাট আমি তোমাদের কাছ থেকে ঘটনা শুনতে পছন্দ করব। তো যাই হোক, বিল আর পল তখন নাকি একদিন সময় করে যে তারা যাবে, এবং তারা একেবারে রেডি হয়ে একদিন বের হয়ে যায় তাদের সাথে টেন্ট এবং সবকিছু নিয়ে, তাদের ট্রাকে করে রওনা দেয়। তো বেশ ভালোই লাগে ড্রাইভটা, পুরো যাচ্ছে ওখানকার তাদের এলাকা থেকে বের হয়ে যখন গেছে, তা ওখান একটা জায়গায় যে পুরো কান্ট্রি সাইড পড়ছে, কান্ট্রি সাইড এর পাইজা চালা চালায় গেছে। তো যখন পৌঁছাইল ওই জায়গাটাতে, এইটা একটা বিশাল খোলা জায়গা, এখানে একটা ঘোড়ার র্যাঞ্চ দেখলো তারা, যে ওখানে ঘোড়া চড়তেছে, এবং তার পাশ থেকে তারা তাদের ট্রাক রেখে ওখান থেকে নামলো জিনিসপত্র নিয়ে, এবং হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যে কোন একটা রাস্তা, পায়ে চলা পথ, হাতের বাঁদিকে বেশ খানিকটা ঘেসো জমি, তারপর ঝোপঝাড়, তার পাশে গাছগাছালি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি একটা উডস এর মতো ওই জায়গাটায়, এবং দেখে বোঝা যাচ্ছে যে উডস টা আরো ডেন্সড হয়েছে, মানে আরো ঘন হয়েছে ওইদিকে। আর ডান দিকে খানিকটা ঘেসো জমি, তারপরে ওই যে ঘোড়ার একটা রেঞ্চের মতো তারা পার হয়ে আসছে, তারপর দেখতেছে আরো ঝোপঝাড় ওদিকে, দূরে একটা লেকের মতো, এবং হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় এসে দেখলো যে হ্যাঁ, ওই জায়গায় সেই ফলকটা, নাম ফলকটা যেখানে লেখা আছে ওই জায়গার সম্বন্ধে। আমি এখানে নামটা বললাম না, আমরা অদ্ভুতগুলিতে কোন জায়গার স্পেসিফিক নাম উল্লেখ করি না, যাই হোক সেখানে লেখা আছে ওখানকার সেই পুরা ব্যাপারটা, যে কোথায় কি ঘটছে, এখানে কি কি হয়েছিল, একটা মানে আর কি স্মরণে, মানে যেখানে এখানে যারা প্রাণ গেছে তাদের স্মরণে একটা নাম ফলক আছে। তো যাই হোক, ওইটা দেখে বিল পল হাঁটতেছে, এবং তারা তাকায় দেখতেছে আকাশ বেশ গ্লুমি ওই দিন, মানে আকাশ বেশ মেঘলা, আর বাট ওয়েদারটা মোটামুটি একটা ভালোই, টেম্পারেচার ভালোই লাগতেছে, এখনো জ্যাকেট পরতে হচ্ছে হালকা, এই এই তখনও কিন্তু মানে সামার, এর মধ্যেই কিন্তু হালকা সামার জ্যাকেট পরে হাঁটতে হইতেছে দুজনের, আর পিঠে দুজনের তাবু আরও জিনিসপত্র নিয়ে আসছে, ক্যামেরা ট্যামেরা এগুলো নিয়ে তারা ভিডিও করবে। তো ভালো লাগতেছে ওদের কাছে, অনেকদিন পরে আসছে তারা দুই বন্ধু, অনেকদিন এরকম কোনো ইসে আসে না, আজকে তো বাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে চলে আসছে। তো হাঁটতে 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 পুরো ঢুকে গেল তারা ওই গাছগাছালির মধ্যে দিকে, গাছগাছালির মধ্যে যখন ঢুকছে, গাছগাছালিগুলো অনেকটা মেইজের মতো লম্বা লম্বা গাছ উঠে গেছে, এবং এই গাছগুলো দেখেই মনে হচ্ছে হারায় যেতে হয় এরকম একটা অবস্থা, মানে অনেকটা ফাঁকা ফাঁকা গাছ, ফাঁকা ফাঁকা গাছ এরকম, মানে মেইজ যেরকম হয় অনেকটা গোলক ধাঁধার মতো এরকম। তো যাই হোক, হাঁটতেছে এবং হাঁটতে হাঁটতে দূরে চলে আসছে তারা, অনেক সামনে পাখির ডাক শোনা যাচ্ছে, পাখির ডাকগুলো খুব অন্যরকম ভাবে যায়, মনে হয় যে পাখি ডাক দিয়ে ঘুরিয়ে চলে গেল, অনেকটা সাউন্ড সাউন্ডের মতো লাগে। তো এইটা তাদের কাছে একটু অবাক লাগলো যে পাখির ডাকগুলো এরকম করে আসতেছে কেন, চারপাশে মনে ঘুরে যায় পাখির ডাকটা এরকম। তো যাই হোক, দুজনে মিলে হেঁটে এসে একটা জায়গা পেল যে এই জায়গায় ইচ্ছা করলে এখানে তাবু করা যায়, টেন্ট ফেলা যায়। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো, তখন কিন্তু অলরেডি দুপুর পার হয়ে গেছে, মানে বিকালের দিক হয়ে গেছে। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো, তাদের জিনিসপত্র ব্যাগ ট্যাগুলো রাখলো ভিতরে। তো তারপর চিন্তা করলো যে একটু ঘুরে আসি, তাবুর জিপারটা নামায় দিয়ে দুজনে হাঁটতে বেরোলো সামনে, মনে করলো যে মানে এই যে গাছগাছালির মধ্যে দিয়ে যাই আবার ফিরে আসবো এখানে। তো ওদের হাতের মধ্যে চক আছে, চক দিয়ে দাগ দিয়ে যাচ্ছে যাতে ভুল না হয়, মানে আবার দিক হারায় না ফেলে, কারণ এটা তো মোটামুটি তাদের কাছে পুরাই অপরিচিত জায়গা। তো চক দিয়ে দাগ দিয়ে দিয়ে দুজন হাঁটতেছে, এবং যত ডিপের দিকে যাচ্ছে মনে হচ্ছে ওই পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, একটা পোকা ডাকতেছে, সেই পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, আর ওই পাখির ডাকগুলো হঠাৎ হঠাৎ ঘুরে ঘুরে আসতেছে। তো এক জায়গায় যে হঠাৎ করে ফিল হয়েছে, এটা পলের কাছে ফিল হয়েছে, মনে হয়েছে যে ওই পাশে বাতাসের মতো কিছু একটা ছুটে গেছে। তো পল মানে বিলকে বলতেছে যে মনে হয়েছে যে এরকম যে কেউ যদি দৌড়ায় যায় তার পাশ থেকে, মানে খুব ফাস্ট রান করে যায় সেরকম। কিন্তু গাছের মধ্যে কে রান করে যাবে, আর কাউকে দেখে নাই, মনে হচ্ছে শুধু যে ওই যে মাটিতে যে পাতাগুলো জমা ছিল কিছু পাতা এরকম মনে করে সরে গেল, মানে অ্যাজ ইফ খুব দ্রুত যদি কেউ ব্লোয়ার দিয়ে বাতাস মারে যেভাবে করে কিছু পাতা উড়ে যাবে সেরকম। আর মনে হলো যে সে একটা ফোর্স ফিল করছে, যেমন আমাদের পাই দিয়ে কেউ দৌড়ায় গেলে কিন্তু আমরা বাতাসের একটা কেটে যাওয়া ফিল করি। এটা কিন্তু এমন না যে বাতাস চলে গেলে যেরকম সেরকম না, কেউ যদি দৌড়ায় যায় তখন যে বাতাসটা ফিল করি অনেকটা সেরকম ফিল করছে। তো এটা ফিল করার পর কিন্তু বলতেছে যে পল যে জিনিসটা কিন্তু একটু অন্যরকম, মানে মনে হয় নাই যে স্বাভাবিক কিছু। তো বিল বলল যে এটা তো রেপুটেড জায়গা, হোয়াট ক্যান উই ডু, আমরা তো জানি, তা আসো আমরা আর একটু হাঁটি এদিক দিয়ে হেঁটে দেয় তারপর ব্যাক করি। তো দুজনে মিলে আরো খানিকটা হাঁটলো, এর মধ্যে আর কিছু দেখে না, ওই যে পোকার শব্দটা আরো বেশি বেড়ে গেছে আর আলো কমে যাচ্ছে, কারণ আকাশ তো এমনিতেই গ্রুমি ছিল, মানে পুরো মেঘলা, মানে লেয়ারে লেয়ারে মেঘ জমছে এরকম। তো সুতরাং সূর্য কিন্তু দেখা যাচ্ছিল না এই কারণে, বাট ওই মেঘের উপরে যে সূর্যের আলোটা সেটাও কিন্তু কমে গেছে, কারণ অলরেডি বিকাল হয়ে যাচ্ছে এরকম। আর গাছগাছালির মধ্যে তারা আছে, পুরো জঙ্গলের মধ্যে, মানে গাছগুলো ফাঁকা ফাঁকা, তারপরও কিন্তু আলো খুব কম ঢোকা শুরু করছে, মানে অলরেডি আলো পড়ে যাচ্ছে এরকম। আর ওই যে পোকার শব্দটা মনে হচ্ছে ওইটার সাথে সাথে বেড়ে যাচ্ছে, কেমন যেন ক্যাট 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 ডাকতেছে পোকাটা। তো এই পোকাটার নাম আসলে ওরা কেউই জানে না, বিল পল ওরা কেউই জানে না, বাট এই পোকার ডাক তারা অনেক উর্জে গিয়ে শুনছে। উর্জে অনেক রকম পোকা থাকে এবং কিছু কিছু পোকা থাকে খুবই ভয়ের, যেগুলোর কামড়ে বিভিন্ন রকম অসুখ হয়। তো এই যে তারা এই ব্যাপারে একটু কেয়ারফুল চিন্তা ভাবনা করতেছে, এর জন্য পাতা টাতার মধ্যে দিয়ে হাঁটতেছে না, একটু যেসব জায়গাতে শুকনো দেখতে সেসব জায়গাতে হেঁটে যাচ্ছে। যাই হোক, তো হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, তো এক সময় চিন্তা করলো যে না, দেখতেছে যে দূরের যে গাছগাছালির ওখান দিয়ে মানে এই কুয়াশার মতো বেরিতেছে, এগুলা জঙ্গলের মধ্যে বের হয় এরকম রাতের, মানে টেম্পারেচারের কারণে এক ধরনের ফর্ম করে, একটা মিস্ট ফর্ম করে, একটা কুয়াশার মতো দেখতেছে যে ওই পাশ থেকে সেই কুয়াশা এসে এসে আস্তে আস্তে এদিকে ভেসে আসতেছে। তো বুঝলো যে বেলা পড়ে গেছে আর সূর্যের আলো নাই প্রায়, তো সুতরাং টেম্পারেচারে একটা বড় পরিবর্তন ঘটবে। তো ওরা আস্তে আস্তে বলছে তা কোনো না, আর সামনে যাবে না, ফিরে চলা শুরু করলো। তো ফিরে যখন আসতেছে তারা, হঠাৎ করে মনে হলো তখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে ওই জায়গায়, তাদের যে সাথে ফ্ল্যাশ লাইট আছে ওইটা জ্বালাইতে হইতেছে, মানে এই অন্ধকারের মানে পা ফেলার জন্য, কারণ মাটি দেখা যাচ্ছে না, কোথায় পাতা জমে আছে কোথায় এরকম মানে ধূসর কালারের মাটিটা দেখা যাচ্ছে না। আর ওইখানে ভাইপার আছে, এডার ভাইপার, ওইটা কিন্তু কয়েল করে থাকে, হঠাৎ করে পা পড়লে কিন্তু সমস্যা আছে, মানে কামড় দিয়ে দিবে। তো সুতরাং এই তারা ফ্ল্যাশ লাইট মেরে মেরে যাচ্ছে এর মধ্যে। তো আর অন্ধকারটাও মনে হচ্ছে খুব দ্রুত ঘনে আসতেছে, আর তাদের পাশ থেকেও মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই যে কুয়াশা মিস্ট ছেয়ে যাচ্ছে। এর মাঝে হঠাৎ করে ঘোড়ার ডাক শুনলো, দুজনে শুনছে, বিল পল দুজনে শুনছে ঘোড়ার ডাক, মানে গাছগাছালির মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, এবং ঘোড়ার মানে মানে দুই পায়ের শব্দ, যে ঘোড়া ছুটে চলে যায় সেই শব্দ, মানে শুনতেছে কুরের শব্দ চলে যাচ্ছে। তো খুব অবাক হলো যে কি রে ঘোড়া আসছে কোথায়, মনের মধ্যে জঙ্গলের মধ্যে, ওইখানে তো র্যাঞ্চ মোটামুটি বেশ দূরে, ওইখান থেকে ঘোড়ায় এই গাছগাছালির মধ্যে কোত্থেকে আসবে, এইখান তো ঘোড়া আসার কথা না। একেবারে মন হলো তাদের একদম কাছ থেকে চলে গেল ঘোড়া দৌড়ে, পুরা শব্দ শুনলো তারা, মানে পুরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল ঘোড়া, এবং একটা ঘোড়া, মানে নট মেনি হোর্সেস, একটা ঘোড়া চলে গেছে। তো দুজনে একটু অবাক হলো গাছগাছালির মধ্যে দিয়ে ঘোড়া কোথা থেকে গেল। এর মাঝে কিন্তু পুরাপুরি অন্ধকার হয়ে গেছে, তারা চলে আসছে তাদের ইসের কাছে, টেন্টের কাছে, ওই যে গাছের মধ্যেই আলো মারতে মারতে, ওইটা আরো ভৌতিক লাগতেছিল, কারণ তারা যখন আলো মারতেছে গাছের মধ্যে, যেখানে তারা ওই যে চক দিয়ে দাগ দিছে সাদা, ওই জায়গাগুলো এরকম দেখা যাচ্ছে এরকম। তো দেখতে দেখতে যখন নাকি তাদের টেন্টটা দেখছে, টেন্টের কাছে চলে আসবে, হঠাৎ করে বিল চেপে ধরলো পলের হাত, এরকম ঠাস করে চেপে ধরলো, চেপে একটা মানে এরকম হাত দিয়ে এরকম চাপ দিল তাকে, বলো দাঁড়াইতে। তো দাঁড়াইলো, দাঁড়ানোর পরে সে বলতেছে ওই গাছটা দেখছিস, সে পলকে বলতেছে যে ওই গাছটা দেখছিস, বলে হ্যাঁ, কি আমার কাছে কেন জানি মনে হচ্ছে গাছের ওই পাশ থেকে কেউ মাথা বের করছিল, মানে উকি দেয় না মানুষ লুকায় এরকম, মানে আমি স্পষ্ট দেখছি মনে হচ্ছে একটা চুলালা মাথা, মানে এরকম চুল মানে কি, মানে অনেকটা যেমন গরিলা থাকে, গরিলার মতো একটা মাথা, অনেকটা ওদিক থেকে উকি দিছিল এরকম করে, আমার কাছে কেন জানি মনে হয় যে আমি চোখের অংশও দেখছি হলুদ। তো তখন তাকে পল ফিসফিস করে বলতেছে কোন গাছটা, তো বিল দেখাইতেছে যে ওই গাছটা, মানে সে আলো দিয়ে নিচে দেখাচ্ছে, তো বলতেছে যে গাছটা তো অনেক মোটা, এখান থেকে যদি দুইজন একসাথে এই পাশ থেকে আলো মারি আমরা কিছুই দেখতে পারবো না। এক কাজ করি, আমি একটু এই সাইডে চলে যাই, তুই ওই পাশে চলে যা, তারপর দুই পাশ থেকে দুইজন সামনে যে আলো মারবো, যদি ওখানে কিছু থাকে তাহলে তো দেখতেই পারবো আমরা, আর যদি কিছু না থাকে, আমার আমি শিওর যে ওখানে কিছু নাই, লিভিং কোনো ক্রিচার ওখানে নাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেটা সুপার ন্যাচারাল, তারপর আমরা দেখতে পারি, একটু দূরে যে ওই পাশ থেকে আলো মারি তাহলে দুই পাশ থেকে আলো পড়লে বুঝতে পারবো কিছু আছে কিনা। তো বিল বলল যে ওকে, তো পল আর বিল দুজনে করলো কি, একটু ডিস্টেন্স তৈরি করে ফেললো, দুই পাশে সরে গেল, সরে গিয়ে তারা ওই পাশ থেকে যে গাছটার ওখানে আলো মারলো, লাইট মারলো। তো দুই পাশ থেকে আলো মারার পরও কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পাশে, মানে মনে হচ্ছে কেউ যদি লুকায় থাকতো, কেউ লুকায় থাকলে কিন্তু মানুষের মানে মানুষ বা কোনো কিছু লুকায় থাকলে কিন্তু মানে একটা অংশ ভিজিবল হইতো বা লাইট দুই পাশ থেকে পড়ে বোঝা যেত বা ছায়া পড়তো, সেটার কিছুই পড়ে নাই। তো তারা বুঝলো যে এটা ন্যাচারাল কিছু না, দুজন তাড়াতাড়ি আবার কাছে চলে আসলো, এসে আস্তে আস্তে হেঁটে তাদের টেন্টের কাছে গেল। ওই গাছটাকে যখন তারা পার হয়ে আসতেছিল বেশ ভয় পেয়েছে দুজন। যাই হোক, টেন্টের কাছে এসে তারা আবার জিপার খুলে ঢুকলো টেন্টের ভিতরে, দেখলো যে না, টেন্ট আগের মতোই আছে, কোনো সমস্যা নাই। যাই হোক, দুজন বসলো, বসে বললো যে হোয়াটস দ্য প্ল্যান। তখন বিল বলতেছে যে প্ল্যান কি, পল বলতেছে যে আমি আজকে নিয়ে আসছি, ওইজি বোর্ড নিয়ে আসছি আমার সাথে। তো বিল বলতেছে মানে হোয়াট দ্য, মানে তুই এখানে ওইজি বোর্ড নিয়ে তুই প্ল্যান সেট করবি? বলে যে হ্যাঁ, এটাই তো সবচেয়ে বেস্ট জায়গা প্ল্যান সেট করার জন্য। তুই বুঝতেছিস না, এখানে এক গাদা ট্র্যাপ সোল আছে, মানে অসংখ্য অতৃপ্ত আত্মা, আমরা যদি যে কোনো একটাকে এখানে আনতে পারি বা আমরা কন্ট্যাক্ট করতে পারি, ওর কাছ থেকে অনেক কিছু শুনতে পারবো আর আমরা জানতে পারবো আমাদের এই যে এক্সপিডিশনটা সফল হবে। আমরা যেখানে আসছি, আমরা তো মূলত এখানে আসছি দেখতে জায়গাটা হন্টেড কিনা, কি ঘটে, বা এখানকার সম্বন্ধে একটা নিতে আসছি, আমরা আইডিয়া নিতে আসছি। তো এটা একমাত্র এখন সম্ভব হচ্ছে ওইজি বোর্ড নিয়ে। তুই তো জানিস যে আমরা এই যে যত এই যে রিডার আনছি, রিডার দিয়ে আসলে কি জাস্ট একটা এনার্জি হয়তো বুঝতে পারবো, বাট অন্য কিছু তো না। তখন বিল বলতেছে যে আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট আইডিয়া। বিল বলতেছে আমার মনে হয় না এটা রাইট আইডিয়া, কাজ আমরা কি না কি নিয়ে আসবো পরে আর একটা সমস্যা। তুই জানিস যে এরকম প্ল্যান সেট করতে যায় কিন্তু অনেক রকম সমস্যা হয়, এবং সেই সমস্যা থেকে কিন্তু মানুষ প্রবলেমে পড়ে, মানুষের বিভিন্ন প্রবলেম হয়। তো পল বলতেছে না না, এটা নিয়ে চিন্তা করিস না, আমরা এটা করবো, অসুবিধা নাই, এবং আমি এর আগে ওইজি বোর্ড নিয়ে কাজ করছি। হ্যাঁ, এবং আমি এরকম প্ল্যান সেট করছি বেসমেন্টের মধ্যে বসেই করছি, এন্ড ওইখানে সোল আসছিল। তো বিল বলে যে তোর ওই যে ওই সোল আসার গল্প এটা কিছুই না, তুই এমনি যে হাত দিয়ে উল্টাপাল্টা করছিস, তোর কিছু না। বলে যে না না আসলেই। তো দুজনের মধ্যে কেমন একটু তর্ক হইতে থাকে বিল আর পলের মধ্যে। তো তখন পল বলে আচ্ছা বাদ দে, আগে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমরা বলবো, বসলে দেখিস কি হবে। ইটস এ নাইস অ্যাডভেঞ্চার, বলে এটা একটা জোস অ্যাডভেঞ্চার। তো বিল বলে ওকে, মানে অনিচ্ছা সত্ত্বেও বলে ওকে। এর মধ্যে আকাশে মেঘ ডাকতেছে, গুড় 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 করে মেঘ ডাকতেছে। তো তখন বিল বলতেছে বৃষ্টিও আসবে মনে হয়, আমরা এই ক্যাম্পের বাইরে তো আর যাইতে পারবো না মনে হয় বৃষ্টি আসলে। ওই যাবো, বৃষ্টি আসলে ক্যাম্পের বাইরেও যাবো, আগে প্ল্যান চেট করি দেখি কি হয়, আগে খাওয়া দাওয়া কর। তো যাই হোক, ওদের কাছে ক্যান ফুড ছিল, ওই ক্যান ফুড খুলে ওরা খায়, আর ওদের সাথে ছোট যেরকম গ্যাসের চুলা ছিল সেটা জ্বালায়, সেটার মধ্যে দিয়ে ওই কফি বানায় খায়। তো খাওয়া দাওয়া করে দুজনে বসছে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, মানে টিপটিপ বৃষ্টি, তাদের তাবুর উপর পড়তেছে বৃষ্টি, টিপ টিপ টিপ, একটা অন্যরকম একটা শব্দ হইতেছে। তারা সামনে ওইজি বোর্ড খুলে বসছে, পলের কাছে ছিল, ব্যাগের ভিতর থেকে বের করছে। তো বসে ওইজি বোর্ড নিয়ে দুজনে তাদের মতো কাজ শুরু করছে। আপনারা অনেকে হয়তো জানেন ওইজি বোর্ড কিভাবে কাজ করে, এখানে বিভিন্ন জিনিস লেখা থাকে, অ্যালফাবেট লেখা থাকে, তারা গুটি নিয়ে বসে এবং তারা ওইভাবে ডাকে, তাদের মতো করে রিচুয়াল করে ডাকে, এবং ওই ডাকলে যখন কোন এনার্জি সেখানে আসে, সে কথাবার্তা বলে সেই লেটারের উপরে ভর করে। তো বসছে দুজন, পল আর বিল, এবং দুজন বসে তাদের মতো ওরকম পারফর্ম করা শুরু করলো তাদের কাজ। তারা ভেতরে তাদের তাবুর ভেতরে যে ইলেকট্রিক যে ইটা ছিল, মানে ব্যাটারি অপারেটেড যে লাইটটা ছিল, চার্জিং লাইট, সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা ওখানে তাদের ক্যান্ডেল জ্বালাইলো, ক্যান্ডেল জ্বালায় তারা কাজ করতেছে। তো অনেকক্ষণ ধরে এরকম বলতেছে, পল ডাকতেছে ডাকতেছে, আর কিছু হয় না, নাথিং হ্যাপেন্স। বৃষ্টি বাড়তেছে মাঝে মাঝে, পটপটট করে বেড়ে যাচ্ছে তাবুতে, বা কমে যাচ্ছে। বিলের কাছে এটা অস্বস্তি লাগতেছে, বিলের কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে এমনি চেষ্টা, কিছু না। তো বিল অনেকক্ষণ পরে হাল ছেড়ে দিল, বললো যে ধর আমি এগুলোর মধ্যে নাই, রাখ, তুই সর আমি সর, বলে বিল উঠে গেল। বিলের এমনি বিলের আইডিয়াটা নাকি পছন্দ ছিল না তখন, এই মানে এই প্ল্যান চেট করার ব্যাপারটা তার পছন্দ ছিল না, সে উঠে যায়। উঠে যায় বলে যে আমি তার সাথে ওই যে ব্যাগের ভেতর রেইনকোট ছিল, রেইনকোটটা গায়ে দিয়ে সে বলে আমি বাইরে দেখে আসি কি অবস্থা, এখানে কিছু দেখা যায় কিনা, কিছু ফিল করা যায় কিনা। তো পল বলে তুই যা, আমি পরে আসতেছি। তো বিল বের হয়ে যায়, বের হয়ে যায় সে দেখে যে তাবুর বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, মানে ড্রিজলিং রেইন, বাট স্টিল ভিজে গেছে সবকিছু ওরকম। তো সে ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছে বৃষ্টির ওই লাইটের আলোতে বৃষ্টির কণাগুলো দেখা যায়, আর দূর দূরান্ত পর্যন্ত এখন তার সেই কুয়াশা ভাব নাই, সব চলে গেছে বৃষ্টিতে, যত পর্যন্ত দেখা যায় লাইটের কণাগুলা গাছগুলার উপর থেকে পানি নামতেছে ধুয়ে ধুয়ে, যেসব জায়গায় গাছের মধ্যে তারা দাগ দিয়েছিল সেগুলো চলে গেছে অনেকটা। তো চিন্তা করলো কোন দিকে যাবে, তো সে ডিসাইড করলো যে ডান দিক দিয়ে একটু হেঁটে সামনে যাবে, বেশি দূরে না যেহেতু বৃষ্টি হচ্ছে আর রাত্রেবেলা, আর তার মনের মধ্যে একটু ভয় লাগতেছে কারণ এটা তো একটা উডস, আবার সে শুনছে এটা হন্টেড উডস, এর মাঝে আবার সে তারা আউইজি বোর্ড নিয়ে বসছিল, এটা ওইটা করছে, ডাকাডাকি করছে, তো মনের মধ্যে একটু ভয় আছে আসলে। আর বিল একটু চাচ্ছে একটু হালকা হতে, সে চাচ্ছে যে মানে তার এই জিনিসটা যাতে একটু হালকা হয়, মন থেকে চলে যায়। তো এই চিন্তা করে সে চিন্তা করলো যে আমি ডান দিক দিয়ে এই পাশে হেঁটে যাই, একটু সামনে যাই, যে ঘুরে আবার চলে আসবো ওই দিক দিয়ে, এটাই এই চিন্তা করে সে হাঁটতেছে। তো দেখলো যে ঠান্ডা ঠান্ডা বাতাস বওয়া শুরু করছে, বেশ ভালোই ঠান্ডা বাতাস, হঠাৎ হঠাৎ একটা দমকা বাতাস আসে, এসে মানে গায়ে লাগে, বেশ ঠান্ডা লাগতেছে, তার রেইনকোটের উপর পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো সে একবার লাইট নিভাই দিল একটু সামনে এসে, তার মানে তার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল নিভাই দিল, সাথে সাথে মনে হলো যে অন্ধকার তার একদম মানে গ্র্যাব করে নিল পুরা, চারিদিক অন্ধকার, কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফিল করার চেষ্টা করলো কেমন লাগে। তো দেখলো যে অন্ধকারটা হালকা শুয়ে আসলে চোখে একেবারে অন্যরকম লাগতেছে, মনটা বেশ রহস্যময়। তো বিল এই ব্যাপারটা বেশ এনজয় করলো, সে একটা খেলা পেয়ে বসলো, মানে অনেকটা তার কাছে মনে হচ্ছে এটা একটা খেলা, কেমন যেন একটা ঝোঁকের মাথায়। সে লাইট জ্বালা একটু সামনে চায়, আবার আলো বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকে, চোখের মধ্যে অন্ধকারটা একটু শুয়ে আসলে আবার দেখে গাছগাছালি কেমন দূর থেকে ছায়া 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 এরকম লাগে, আবার সে এখন সে অন্ধকারেই হেঁটে যাচ্ছে, ওই যে রাতের আলোতে যতটুকু ঢুকতেছে গাছগাছালির মধ্যে ওটা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার হঠাৎ করে সে লাইট মারে সামনে, লাইট মেরে দেখে কি আছে, মনে হচ্ছে একটা খেলা। ছোটবেলায় যেমন অনেক রকম খেলা হঠাৎ হঠাৎ মানুষ আবিষ্কার করে নিজে এবং নিজের মাঝে নিজে ডুবে যায়, অনেকটা সেভাবেই ডুবে গেছে বিল। সে মানে লাইট মেরে সামনে দেখতেছে, আবার অফ করে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আবার লাইট জ্বলতেছে, মানে তার কাছে মনে হচ্ছে সে নতুন একটা খেলা আবিষ্কার করছে, কিন্তু সে কিন্তু নিজের মধ্যে ডুবে গেছে, তার একদম ওইখানকার যে অবস্থা, সে কোথায় আছে কি এগুলো তার খেয়ালই নাই, অনেকটাই সে হারায় গেছে এরকম। তো এরকম সে করতে করতে একসময় সে লাইটটা অফ করার পর লাইটটা যখন জ্বালতে গেল তখন দেখে লাইটটা জ্বলতেছে না, আর সে হঠাৎ করে মনে হলো যে তার একটা ঘোর ভাঙছে, দেখলো যে তার ফ্ল্যাশ লাইটটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল, কিন্তু তারপরও দেখলো তার ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে না, সে যখন টিপতেছে ফ্ল্যাশ লাইট কাজ করতেছে না, এবং তখনই মনে হলো তার ঘোর ভাঙছে। সে দেখলো যে তার হাত পুরা ভেজা, ফ্ল্যাশ লাইটটা পুরা ভেজা, পানিতে চুপচুপ করতেছে, বৃষ্টির তোড় অনেকটাই বাড়ছে এবং সেই পানি এসে পড়তে পড়তে ফ্ল্যাশ লাইটটা ভিজে গেছে। এই সময় সে সামনে ঝোপের মধ্যে শব্দ পেল, দেখলো একটা একটা এরকম ঝোপালো একটা জায়গা, মানে বেশ কয়েকটা ঝোপ, ওখানে পাতা আলা গাছ, গাছের নিচে গাছটাকে ঘিরে আছে ঝোপটা এরকম, সেটা কেমন যে নড়তেছে, এরকম মনে হচ্ছে কিছু নড়তেছে ওইখানে, মানে অ্যাজ ইফ কোনো প্রাণী বা কিছু যদি নড়াচড়া করে এরকম। তো বিল বেশ ভয় পাইছে কারণ সে হঠাৎ করে রিয়ালিটিতে আসছে এবং সে চিন্তা করতেছে আমি এতক্ষণ কি করতেছিলাম, সে নিজেই ভেবে পাচ্ছেন এবং লাইটটা জ্বলতেছে না, এই যে আকাশের হালকা আলো সেটাতে যতটুকু দেখা যাচ্ছে আপচাপ চাপচা অবকাঠামোর মতো, গাছগুলোর অবকাঠামো, ঝোপটা নড়তেছে হালকা হালকা আকাশের মধ্যে দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো ঝোপের ওই পারে একটা দ্যুতি আলো, মানে অনেকটা আগুন যেরকম আলো ছাড়ে সেরকম অনেকটা ওরকম আলো, একটা আলো বেরোচ্ছে এবং আলোটা নীল রঙের, নীল রঙের একটা আলো, এবং সেই আলোটা একটা মানুষের মতো শেপ নিল ঝোপের ওই পারে, হাত পায়ে এরকম করে মনে হচ্ছে একটা মানুষ যদি আড়মোড়া ভাঙে এরকম করে, সেরকম আড়মোড়া ভাঙতেছে একটা নীল আলো, এবং সোজা দাঁড়ালো, মনে হলো বিলের দিকে তাকায় আছে, মানে সে বিলের দিকে সামনে ফিরে তাকায় আছে, বিলের সারা শরীর জমে গেছে, সে নড়তে পারতেছে না, প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে, এরকম একটা আলো মানুষের মতো অবয়ব সে চিন্তাই করতে পারতেছে না এটা কি। তো হঠাৎ তার মনে হলো যে দৌড় দেওয়া দরকার, সে ঘুরে দৌড় দিল, তার লাইট কিন্তু জ্বলতেছে না, সে ওই অবস্থায় দৌড়াচ্ছে যতটুকু অবয়ব বুঝতে পারতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, তার পায়ের নিচে থপ 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 শব্দ হচ্ছে, সে যে পাড়া দিয়ে যাচ্ছে ভেজা মাটি, পানি ছিটকায় উঠতেছে, এরকম দৌড়াতেছে একটু দিশা পাচ্ছে না, অনেকক্ষণ দৌড়াচ্ছে বিল, মানে সে বুঝতে পারতেছে না সে কোন দিকে যাচ্ছে, সে তাঁবুর দিকটা হারায় ফেলছে। এই সময় সে হঠাৎ করে জোরে শব্দ পেল, ঘোড়া যেমন নাক দিয়ে নিঃশ্বাস ফেলে জোরে, সেরকম নিঃশ্বাসের মতো শব্দ, ঘস ঘস করে, মানে মানে ঘোড়ার মতো, মানে মনে হচ্ছে গরম নিঃশ্বাস ছাড়লে ঘোড়া যেরকম করে রাগে সেরকম। তো সে দাঁড়ায় গেল, তার কাছে মনে হচ্ছে তার একটু সামনেই কোনো ঘোড়া দাঁড়ায় নিঃশ্বাস ফেলতেছে। তো সে তাকালো ভালো মতন দেখার জন্য কোনো ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, কারণ আলো জ্বলতেছে না, তো তার হাতে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে না। সে কাঁপতেছে লিটারেলি, বিল আসতে করে তার ফ্ল্যাশ লাইটের সুইচটা টিপতেছে, দেখে যে না কাজ করে না। তো সে চিন্তা করছে যে এখানে সামনে ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, যেহেতু ঘোড়ার শব্দ পাচ্ছে সে। একটু পরে সে দেখলো একটা ঘোড়ার অবয়ব, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে ঘোড়াটার মাথা নাই, মাথা ছাড়া একটা ঘোড়া দাঁড়ায় আছে এখানে। এবং একটু পরে ঘোড়ার খুরের শব্দ শুনলো, পা দিয়ে এই ভিজা মাটিকে সে মানে বাড়ি দিতেছে তার খুর দিয়ে, ঘোড়ার খুর দিয়ে। বিল আসলে আর কোন চিন্তা ভাবনা করতে পারে নাই, সে আবার দৌড় দিল, মানে দিক বিদিক শূন্য হয়ে আরেকদিকে দৌড় দিল। তার মনে হলো যে ঘোড়াটা তার পেছনে পেছনে আসতেছে, দৌড়ায় না, মোটামুটি হালকা দুলকি চালে ছুটে আসছে, শব্দ পাচ্ছে সে। দৌড়াইতে 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 বিল হঠাৎ করে বেরোলো একটা সোজা মানে ফাঁকা জায়গায়, বুঝতে পারলো সামনে তাদের তাঁবু, তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে সে দেখতেছে। এবং সে দৌড়ায় আসতে আসতে তাঁবুর কাছে সে দেখতেছে আলোর মধ্যে মনে হচ্ছে কেউ ভেতরে আড়মোড়া ভাঙতেছে তাঁবুর ভেতরে, মানে ভিতরে তো ফলের থাকার কথা, তো মনে হইতেছে যে ফল আড়মোড়া ভাঙতেছে, দুইটা হাত উঁচু করে এরকম, মানে কেমন যেন উদ্ভট, অনেকটা মানুষ যেমন সাপের মতো আচরণ করে হাত উঁচা করে, অনেকটা এরকম টাইপের আড়মোড়া ভাঙার মতো। তো বিল কিন্তু ভয় পাইছে, সে থমকায় গেছে তাঁবুর কাছাকাছি এসে, তারপর সে ঢুকলো। ঢোকার আগে একটা শব্দ পেল, কেমন যেন গলার ভিতর থেকে কেউ শব্দ করতেছে, মানে গলা দিয়ে কথা বলতে পারলে চেষ্টা করলে কণ্ঠ যখন বের হয় না এরকম মনে হচ্ছে, কেমন গ গ করতেছে এরকম। সে তাঁবুর ফ্ল্যাপটা সরায় সে মাথাটা ঢুকাইলে ঢুকায় দেখতেছে তারা তাঁবুটা করছিল একটা গাছের পেছনে আর কি, গাছের সাথে লাগায় তো, ও তাদের যে তাঁবুর পেছনের দিকের যে অংশটা সেটা ওই গাছের সাথে লাগানো ছিল, তো ওই পাশেই কিন্তু পলের বেড ছিল। তো সে দেখতেছে পল ওখানে বসে আছে গাছের ওই ইসের সাথে, গাছের সাথে হেলান দিয়ে আর কি, আর তার হাতের মধ্যে ওইজি বোর্ডটা এরকম ধরা, সেরকম করে কাঁপতেছে, তার চোখের মনি উল্টায় গেছে, মানে উপর দিকে চলে গেছে মনিটা, আর মুখটা হা হয়ে গেছে, মুখের দিক থেকে তার কষা বেয়ে তার লালা গড়াচ্ছে এরকম, আর সে গলার ভেতর থেকে সাউন্ড করতেছে কেমন জানি, তার মানে ঘাড় হাত পায়ে এরকম করে মোছানোর চেষ্টা করতেছে সে। তো বিল তো প্রচন্ড ভাবেছে, বিল যাবো তার বুঝে নিছে যে পল মনে এখানে আবার চেষ্টা করছিল আর সেই প্ল্যানচেট করার, আর কোন একটা অঘটন ঘটছে, আর সে এই জিনিসটা এই কারণে পছন্দ করে না, সে জীবনে যত প্ল্যানচেট সম্বন্ধে ঘটনা শুনছে সবই শুনছে যে সেগুলোর মধ্যে অঘটন ঘটে, বেশিরভাগই অঘটনের সে ঘটনা শুনছে। তো সে সাথে সাথে দৌড়ায় গিয়ে ফার্স্টে যেটা করলো, সে ওই পলের হাত থেকে টেনে ওই তার ওইজি বোর্ডটা নিয়ে নিল, নিয়ে একদিকে ফেলে দিল, ছুঁড়ে ছুঁড়ে সে জোরে টেনে পলকে সোজা করার চেষ্টা করলো, মানে পল যাতে সোজা হয়ে দাঁড়ায়, তো পলেরও তো ওজন আছে, সে সোজা হচ্ছে না, সে মনে হচ্ছে হারাই গেছে, তার হাত পায়ে এরকম করে কাঁপতেছে। তো বিল তাড়াতাড়ি তাকে কোনো মতে এরকম গ্র্যাব করলো, নিয়ে চিন্তা করলো এখান থেকে বেরোতে হবে, মানে এইখানে থাকলে সমস্যা আছে। তো বিল সাথে সাথে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করলো, সে কিছু ভার্স জানতো এগুলা, যেহেতু তার এইসব ব্যাপারে আগ্রহ ছিল, সে পড়া শুরু করলো, আর সে এক হাত দিয়ে পলকে এরকম ধরলো, তো পল তার হাতের মধ্যে মোছড়া মুছড়ি করতেছে, মানে ছুটে যাওয়ার জন্য কেমন জানি করতেছে। তো সে পলকে তারপরও ছাড়লো না, কোনো মতে টেনে সরায় সে হাত দিয়ে ওখানে দেখলো যে পল ওখানে একটা কেরোসিন ল্যাম্প মানে হারিকেন জ্বালাইছিল, সেটাকে আরেক হাত দিয়ে নিল, নিয়ে সে তাড়াতাড়ি তাঁবুর বাইরে চলে আসলো, আর কিছু দেখতেছে না। তো দেখতেছে ওই ফোটা ফোটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আশেপাশে কিচ্ছু নাই। তো সে পলকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করলো, তো পল দাঁড়াইছে, তার দুই পায়ের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় কেমন জানি মাথা ঝাঁকা দিচ্ছে, বারবার বারবার মাথা ঝাঁকা দিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, মনে হলো সে কন্ট্রোলে নেই আর গড়গড় গড়গড় সাউন্ড করতেছে। তো বিলের অনেক ভয় লাগতেছিল, পলকেই ভয় লাগতেছিল, সে চিন্তা করতেছিল পল পজেস হয়ে গেছে মনে হয়, কিন্তু সে তো তার একেবারে ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড, সে তাকে ছেড়ে যেতে পারে না এখানে, তার শুধু ভয় লাগতেছিল যে তার সাথেই উল্টা সিধা না শুরু করে পল। তো সে বিবলিক্যাল সেই ভার্সগুলো পড়তেছে আর তাকে নিয়ে মানে চলার চেষ্টা করতেছে, মাঝে মাঝে পল থেমে যেতেছে, থেমে মনে হচ্ছে তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে, মানে কেমন জানি করতেছে, মানে গড়গড় গড়গড় করতেছে। তো বিল বুঝতেছে যে পলকে মানে ভালো মতনই সে পজেস করার চেষ্টা করতেছে, হয়তো পলের ভেতরে যে তার নিজস্ব যে ইটা আছে মানসিকতা বা জিনিসের নিজের যে সেন্সটা আছে ওইটা হয়তো সম্পূর্ণ টেক ওভার করতে দিতেছে না, এটা হয় সে শুনছে, বিল শুনছে অনেক সময় নাকি এটা মানে ওরা সম্পন্ন করতে পারে না, যারা এই পজেস করে তারা সেই মানুষটার নিজস্ব যে সেন্স থাকে সেটার সাথে পরাজিত হয়ে যায়। তো সে বুঝতে পারছে পলেরও সেন্সটা অনেক স্ট্রং, সে পলকে টেক ওভার করতে পারতেছে না। তো সে আরো জোরে জোরে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করছে আর মানে চলা শুরু করলো। তো ভয় পাইতেছে মারাত্মক, কারণ এই অন্ধকার, এর মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হারিকেনটা বারবার বাড়ি খাচ্ছে, কোন সময় তার হাত থেকে হারিকেন ল্যাম্প ছুটে চলে যায় একদিকে এরকম, আর পল তো এদিক দিয়ে মানে বাধা দিতেছে না কিন্তু সে চলতেছেও না, এরকম এরকম ঘর ঘর করে চলতেছে, আর অন্য কিছু তো আনতে পারেনি তাবুত থেকে এখানে তারা। বিলের ইচ্ছা হলো সে কোনো মতে তার ট্রাকে যাবে, ট্রাকের কাছে যাবে, তো সে এরকম যাচ্ছে মানে ওই মাটির রাস্তায় চলে আসলো এক সময় চিকন মাটির রাস্তা, এবং পল দেখা গেল যে আরেকটু কোঅপারেট করতেছে তার সাথে, তখন পা ফেলতেছে, সে নিজেকে নিজে চেষ্টা করতেছে, নিজের মাথায় নিজে এরকম বাড়ি দিতেছে, কিল দিতেছে এরকম, তো সে বিল কিন্তু তার এই ভার্স পড়া থামায় নাই, সে যাচ্ছে। এই সময় তার কাছে মনে হলো তাদের যে ওই পাশ থেকে উডসের ভেতর দিয়ে ঘোড়া চলা শব্দ, মনে ঘোড়া আসতেছে, তো সে মানে ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, সে বুঝতে পারছে ঘোড়াটা কোনো বাজে জিনিস, যাক কোন মতে সে ওখান চলতে চলতে তাদের সেই ট্রাকটা দেখছে, তো দৌড়ায় ট্রাকের কাছে চলে আসছে কোনো মতে টানতে টানতে পলকে, পলও তখন পা ফেলছে দ্রুত। বিল তখন স্পষ্ট বুঝতে পারছে যে পল ফাইট ব্যাক করতেছে, মানে পলের যে সেন্স আর বডি টেক ওভার করতে দিতেছে না, যেটাই তাকে পজেস করার চেষ্টা করতেছে, তো বিল তাড়াতাড়ি কোন মতে পকেট থেকে চাবি হাতড়ে বের করে সে যে ট্রাক খুললো, খুলে ধাক্কা দিয়ে পলকে ভিতরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে পল এরকম সিটের মধ্যে কাত হয়ে পড়ছে, সে তাড়াতাড়ি তার হারিকেনটা নিভায় ট্রাকে উঠে বসছে, হারিকেনটা নিভাই দিছে, সে নিভাই দিয়ে সে ট্রাকে উঠে বসছে, উঠে সে ইগনিশন দিল এবং দেখা গেল যে ট্রাক একবারেই স্টার্ট হয়ে গেছে, হেডলাইটটা জ্বালায় দিল, দূরে দেখা যাচ্ছে বৃষ্টির কণা এরকম, এবং সে বুঝতে পারছে যে জায়গাটা খুব একটা সুবিধার না, এবং পল দেখা গেছে যে তখন কেমন জানি করতেছে, মোচড়াইতেছে পাশে বসে, তো বিল তখনও তার ওই ভার্স পড়া থামায় নেই, সে সামনে বাড়া শুরু করলো ট্রাক নিয়ে, এবং ট্রাক নিয়ে সে যখন সামনে বাড়তেছে, বেশ খানিকটা চলে আসছে ওই সামনের যে রাস্তাটাতে উঠবে, তখন দেখা গেল যে পল অনেকটা মানে মাছের মতো মোচড় খাচ্ছে এরকম পাশে, মানে যে মনে হচ্ছে যে মানে মানে তার শরীরে যে কি হচ্ছে, সে মাছের মতো মোচড়াইতেছে, তো বিল অনেকটা ভয় পেয়ে গেছে, এখন যদি পলকে পুরো পজেস করে ফেলে আর কিছু হয় তো তো বিশাল সমস্যা, তো বিল আরো জোরে জোরে মানে তার যত জোর আছে বুকের ভেতর থেকে সে মানে আরো সাউন্ড করে করে এই ভার্স পড়তে পড়তে ট্রাক নিয়ে রাস্তায় উঠে গেল, রাস্তায় উঠে সে যখন নাকি মোটামুটি বেশ ভালো একটা স্পিড গেইন করছে, এই সময় দেখলো যে পল এরকম ঝাঁকাইতে ঝাঁকাইতে এক সময় মানে স্থির হয়ে এখানে শুয়ে আছে, তো সে ভয় পাইছে পলের স্থির হওয়া থেকে, দেখে যে পল কি হলো, আবার তাড়াতাড়ি সে তার ই দেখলো মানে হাতের এখানে ধরলো, ধরে দেখলো যে হ্যাঁ তার ইচ্ছে পালস চলতেছে, তো চিন্তা করলো যে পলকে আমার আগে একটা হসপিটালে নিয়ে যেতে হবে, তো বিল দ্রুত ড্রাইভ করে সে তাদের মানে ওই পুরা ওই অঞ্চলটা পার হলো, যে পল ঘুমাচ্ছে মনে হচ্ছে ঘুমাইতেছে সে, তো অঞ্চলটা পার হয়ে একসময় সে যখন তাদের মোটামুটি কাছাকাছি এলাকায় চলে আসে, মানে তাদের বাসা থেকে প্রায় 20-25 কিলোমিটারের মধ্যে, তখন সে চিন্তা করলো নিয়ারেস্ট হসপিটাল কোথায় আছে, তো খুঁজে সে যে হসপিটালে নিয়ে গেল পলকে, তো পলকে হসপিটালে নেওয়ার পর তখন জিজ্ঞেস করতেছে, খুব স্ট্রেঞ্জ অবস্থা, হসপিটাল লোকজন জিজ্ঞেস করতেছে যে ইমার্জেন্সিতে যে কি হয়েছে, বলতেছে যে ও কেমন যেন একটা সিজার অ্যাটাক করছে এরকম, তো যাই হোক তারে নিয়ে গেল, ভর্তি করলো, ভর্তি করার পর তারা মোটামুটি দেখলো, দেখে বলতেছে যে ওর তো সিজার অ্যাটাক মনে হইতেছে না, আর তার তো কোনো প্রি হিস্ট্রি নাই, সিজার অ্যাটাকের কোনো প্রি হিস্ট্রি নাই, ইফ ইউ নো, বিলকে বলতেছে তুমি কি জানো তার কোনো প্রি হিস্ট্রি আছে নাকি, মানে দেখে তো মনে হচ্ছে না যে তার সিজার অ্যাটাক হয়েছে, সে বলে যে আমি দেখছি এরকম সে কেন মোচড়াইছে, এরকম 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 ই হয়ে গেছে, মানে হি ওয়াজ অ্যাক্টিং অল উইয়ার্ড, হ্যাঁ মানে সব উইয়ার্ড ভাবে অ্যাক্ট করতেছিল, তাই আমি ভাবছি এটা সিজার, আমরা একটা ক্যাম্পিং এ গেছিলাম সেখানে সে এরকম করতেছিল, তো যাই হোক ডাক্তাররা তাকে নিয়ে গেল ওখানে, যে তাদের যে ইয়াস ইমার্জেন্সি সেকশনে তাকে অ্যাডমিট করলো, দেখতেছে চেক করতেছে, তো বিল বুঝলো যে এখন মোটামুটি প্রথম ধাক্কাটা সে সামলায় উঠছে, তো সে যে মোটামুটি হসপিটালের রেস্টরুমে যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছে, ওয়েট করলো, রাতটা আস্তে ধীরে পার হয়েছে, এবং ফল নাকি সারা রাতই ঘুমাইছে, সকালের দিকে পলের সেন্স আসছে, আসার পর বিল দেখতে গেল, তো তখন পলের সাথে কথা বলল, বলল যে কি হয়েছিল, বিল জিজ্ঞেস করছে কি হয়েছিল কালকে রাত্রে তোর সাথে, তো পল তাকে বলতেছে এখন না, পরে ফিরে যেয়ে বলতেছি, তো যাই হোক হাসপাতাল থেকে পরে পলকে রিলিজ করে দেয়, বিল নিয়ে আসে তাকে, আনার পরে পল বাসায় যে মানে মোটামুটি রেস্ট নেয় আরো দুই তিন দিন, তারপরে আসে বিলের কাছে, আর তারপর বিল জিজ্ঞেস করে কি হয়েছিল তোর, তো তখন নাকি পল বলে যে যখন নাকি বিল চলে যায় সে ভাবছে যে মানে কেন হচ্ছে না, মানে তাদের যে তারা যে প্ল্যান সেট করতেছে এটা কেন হচ্ছে না, কেন কিছু আসতেছে না, হয়তো বিল চাচ্ছে না এই কারণে হয়তো হচ্ছে না, দুজনে মনে হয় মত এক হইতে হয়, তো চিন্তা করে বিল তো বাইরে গেছে আমি এখন নিজে ট্রাই করি, তো এই চিন্তা করে সে ওই যে বোর্ডটা নিয়ে বসে, কিন্তু যেহেতু সে একা সে পুরোপুরি অন্ধকার করতে ভয় পায়, তো সে তাদের যে ওই যে চার্জার লাইট থাকে সেটা জ্বালায় রাখে, আর তার পাশে সে তাদের ওই যে কেরোজিন ল্যাম্প আছে হ্যারিকেন ওইটাও জ্বালায়, ওইটাও জ্বালায় আর মোমবাতি জ্বালায়, জ্বালায় বসে সে বসে শুরু করে তার মতো, সে তার মতো রিচুয়াল করতেছে, ডাকতেছে, এরকম হচ্ছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে কিছু আসে না, এরকম কিছুই ঘটতেছে না। এক পর্যায়ে সে মনে করে যে মানে কিছু হবে না, এটা আসলে আসলে এরকম কিছু হবে না, আর এটা কাজ করে না। তো এটা চিন্তা করার সাথে সাথে নাকি ঘরের সব বাতি বন্ধ হয়ে যায় একসাথে, তার চার্জ লাইটও বন্ধ হয়ে যায়, হারিকেনও বন্ধ হয়ে যায় এবং মোমও বন্ধ হয়ে যায়, এবং একই সাথে সেম টাইমে তিনটা বন্ধ হয়ে যায়, এবং মনে হয় বাতাস একটা বাড়ি মারে তাদের, তার যে টেন্টটা, টেন্টটাকে একটা বাড়ি মারে, টেন্টটা প্রায় বাঁকা হয়ে গেছিল বাতাসের বাড়িতে এরকম। তো পল খুবই ভয় পেয়ে যায়, সে ভয় পেয়ে গিয়ে সে মানে ভিতরে ভিতরে একটা কাঁপুনি অনুভব করে যে ঘটনাটা কি ঘটলো। তো সে ওই দরজার দিকে তাকায়, মানে তাদের যে তাবুর ফ্ল্যাপের দিকে, দেখে যে তাবুর ফ্ল্যাপটা খুব জোরে জোরে নড়তেছে বাতাসে। একটু পরে সে দেখে যে ওই অন্ধকারের মধ্যে ওখানে মাথা ঢুকাইছে বিল, বিলকে সে বুঝতে পারতেছে অন্ধকারে, তাকে বলে যে ডিড ইউ কল মি, তাকে বলে ডিড ইউ কল মি। তো সে অবাক হয়ে যায় যে বিলকে কল করছি মানে কি ব্যাপার, তখনই তার ভয়টা লাগে কারণ বিলের কণ্ঠটা বিলের মতো না, তার কাছে মনে হয় যে ওই হালকা আলো আধারি, মানে ওখানে তখন তো অনেকটা চোখ শুয়ে আসছে এর মধ্যে, ওই বিলের যে মুখের যে অবয়বটা সেটা মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে এরকম। আর ঠিক তখনই নাকি দাউ দাউ করে তাদের তার যে হারিকেনটা, হারিকেনের আলো নাকি অনেক উপর উঠে যায় শিখা জ্বলে, সাথে সাথে মোমটাও নাকি অনেক জ্বলে জ্বলে উঠে, আর সে এর মধ্যে দেখে যে বিল মাথা ঢুকাইছে, বিলের যে মুখটা চোয়ালটা বড় হয়ে গেছে, নিচে লম্বা হয়ে গেছে, মুখের মধ্যে কালো গর্ত, চোখগুলা কালো কালো, মানে চোখের নিচে কালি পড়া একদম, এরকম নাকি দেখে। আর তারপর দেখে বিলের ভেতর থেকে নীলচে একটা আলোর মতো এসে তার উপর পড়লো, মানে একদম আলোর মতো এসে তার উপর পড়লো, আর মনে হইতেছে তাকে গলা টিপে ধরতেছে, তাকে বিভিন্ন ভাবে কিছু করার চেষ্টা করতেছে, মানে মারার চেষ্টা করতেছে, এরকম সে ফিল করার শুরু করে এবং সে প্রচন্ড রকমের ফাইট করা শুরু করে ওইটার সাথে, তার তাকে বারবার মানে দেখা যাচ্ছে যে তাকে চেপে ধরতেছে এরকম লাগতেছে, সে সাউন্ড করতে পারতেছে না, তার গলা চেপে ধরতেছে বারবার। তো এরকম অনেকক্ষণ, কতক্ষণ চলছে সে বলতে পারবে না, সে হঠাৎ করে অস্পষ্ট ভাবে বিলের শব্দ শুনে, অস্পষ্ট ভাবে সে বিবলিক্যাল ভার্সের যে পড়তেছে বিল সেটা শুনে, এবং তখন মনে হয় যে তাকে অনেকটা ছেড়ে ছেড়ে যায় এরকম লাগতে থাকে তার কাছে। এরপর সে অস্পষ্ট ভাবে বুঝতে পারে যে তাকে টেনে বিল নিয়ে যাচ্ছে কোথাও, মানে ভাষা ভাষা এগুলো ক্লিয়ার না কিছু, এবং সে এক সময় ফিল করে সে গাড়িতে, এবং তখন নাকি তাকে শেষ তার কাছে মনে হয় যে তাকে একদম চেপে ধরছে কিছু একটা, মানে একটা অদৃশ্য শক্তি, সে বুঝতে পারতেছে নাকি, কিন্তু তাকে একদম শেষ করে দেওয়ার জন্য চেপে ধরছে। তো অনেকক্ষণ নাকি তার সাথে এরকম হতে থাকে, এবং সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়, মনে মনে যে গড সেভ মি, হ্যাঁ সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। তো এরকম হচ্ছে, কখন সে ঘুমায় গেছে তার আর কিছু খেয়াল নাই, এরপর সে অনেক রকম স্বপ্ন দেখছে, সেগুলো তার খুব একটা মনে নাই। এগুলো এই পলের সাথে ঘটছে। তো পল বলে এরপরে এসে বিলকে, তখন বিল শুনে বলে যে এটা তো একটা ডিজাস্টারাস ঘটনা আমাদের সাথে ঘটলো, জায়গাটা আসলেই অনেক হন্টেড। যাই হোক, দুজনের ওই দিন আলাপ করে এবং এটা নিয়ে বলে যে এরপর কিছু ঘটছে নাকি পলের সাথে। পল বলে যে না, এরপর কিছু ঘটে না, বাট আমি ভয় পাই, ভয় লাগে আমার কাছে, ওই দিনের পর থেকে আমি আসলে একলা থাকতেই ভয় পাচ্ছি, আমার বাসায় যে আমার রুমটা সেটা তো একদম কর্নারে, আমার কাছে ভয় লাগে, এই যে তোর যে ব্যাকইয়ার্ডে বসছি এটা আমার কাছে দূরের ওই গাছগাছালিগুলো দেখে ভয় লাগতেছে। তো বিল বলে যে ওকে, মানে উই বেটার নট গো এনিওয়ার সুন, মানে আমাদের এখন সুন আর কোথাও যাওয়ার দরকার নেই। তখন পলনাকে উত্তর দেয়, উই বেটার নট গো নিয়ার এনি প্লেস লাইক দিস এভার, আমরা এরকম কোন জায়গার কাছে আর যেতে চাই না। তখন বিল বলে যে ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো বিল বলে যে ওকে, আমার কোনো সমস্যা নাই, আই হ্যাড ইনাফ, মানে আমার যথেষ্ট হয়েছে এরকম জায়গায় গিয়ে। তো যাই হোক, তারা মোটামুটি ছেড়ে দেয় এরকম জায়গায় যাওয়া। তো এরপরও টুকিটাকি গল্প তারা করতোই, বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন মানুষের এক্সোসিজম নিয়ে নাকি তারা বিভিন্ন আলাপ করত। তো যাই হোক, এই ছিল অ্যারনের শোনা তার বন্ধুদের কাছ থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স, যেটা সে রকিবুলের কাছে শেয়ার করেছে এবং রকিবুল আমাদের কাছে শেয়ার করে দিল, আমার কাছে কিন্তু বেশ লাগলো।
শুনে এলাম রকিবুলের শেয়ার করা বিল আর পলের ঘটনা, আমার কাছে বেশ স্কেয়ারি মনে হয়েছে, আমি কিন্তু বেশ মানে ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম বলতে, সেই জঙ্গলের পরিবেশ আর রাতের বেলা সেই বনাঞ্চলটা আমি নিজেই চিন্তা করছিলাম রাতে কেমন লাগতো এরকম জায়গায় ক্যাম্প করে থাকতে। তো এই কারণে অনেকটা মনে হচ্ছিল যে আমি চলে গেছি সেখানে, এবং আমি কাইন্ড অফ লাইক ফিল করতেছিলাম হিস্ট্রিটা। তো যাই হোক, বেশ লেগেছে আমার কাছে ঘটনাটা, আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com. পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটি কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন, পাঠিয়ে দিতে পারেন মিথ বা লেজেন্ড বা ফোকলোর, যদি আপনার কাছে সেরকম কিছু থাকে অবশ্যই পাঠিয়ে দেন, মানসম্মত হলে অবশ্যই আমরা শেয়ার করে দেব। তা এখন আমি চলে যাব আরো একটি ঘটনায় যেটি আমাদের সাথে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে তৌফিক। তৌফিক তার এক বন্ধু নেপালি বন্ধু পবনের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন এবং তিনি সেটি পাঠিয়েছেন আমাদের কাছে। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব পবনের সেই ঘটনায় এবং আপনাদেরকে শোনাবো নেপালের একটি ভয়ের ঘটনা।
তৌফিক, পবন আর ইকবাল তিনজন হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ড। তো তিনজন অনেকদিন একই ফ্যাকাল্টিতে পড়াশোনা করে এবং তারা গুড ফ্রেন্ডস, মানে ক্লোজ ফ্রেন্ডস। তারা আরো অনেক বন্ধু আছে তাদের ওই একই সাউথ এশিয়ান রিজনের এবং তাদের মধ্যে বেশ ক্লোজ ফ্রেন্ডশিপ, বাট এই তিনজন বেশি ক্লোজ ছিল। তো ওদের পরীক্ষার সময় আসে একটা এবং সে পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে স্টাডি করার বেশ প্রয়োজন কিন্তু স্টাডি ভালো মতো করতে পারতেছে না, বিশেষ করে এই তিনজনই স্টাডি ভালো করতে পারে না, কারণ তিনজনই যেখানে থাকে মানে আলাদা আলাদা থাকে, তিনটা গ্রুপে বা তিনটা মেসে থাকে তিনজন। তো ওইখানে দেখা যেত যে তাদের রুমমেট গুলা বেশ অন্যান্য কাজে ব্যস্ত থাকে, বাসার পড়ার পরিবেশটা বেশ ভালো না। তো ওরা তিনজন প্ল্যান করে তারা একসাথে এসে ইউনিভার্সিটির যে লাইব্রেরি ওখানে বসে স্টাডি করবে, গ্রুপ স্টাডি। তো ওরকম ঠিক করে আসে একদিন। তো যেদিন আসছে ওইদিন বেশ বৃষ্টি হচ্ছে, তো মোটামুটি তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা হলো, তারপরে তারা পড়াশোনা মন দিল। অনেকক্ষণ পড়াশোনা করার পর, স্টাডি করার পরে যখন তারা ওই কথা বলতেছে, থট শেয়ারিং করতেছে, তো তখন পাবন বলল চলো আমরা বাইরে যেয়ে বসি, বাইরে যেয়ে বসি, এখানে কেমন মানে বোরিং লাগতেছে অনেকক্ষণ ধরে তো ভিতরে। তো বের হয়ে আসলো তিনজনই, বসে তারা যে জায়গাটা বসছে ওই জায়গায় এরকম বেঞ্চি এবং সামনে খোলা জায়গাটা একদম খোলা লন এবং দূরে গাছ দেখা যাচ্ছে, বেশ বৃষ্টি পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ কেমন জানি। তো এই সময় হঠাৎ করে একটা পাখি ডাকলো, পাখির একদম নাম না জানা পাখি, ওরা তিনজনই কেউ চেনে না। তো পাবন কেমন জানি একটু চমকায় উঠছে, চমকায় উঠে বলতেছে এই পাখিটা ভালো না, এই পাখি যখন ডাকে তখন এখানে খারাপ আত্মা থাকে আশেপাশে। শোনার পরে তৌফিক বলতেছে গেরাওরা বিয়ের কি বল উল্টা পাল্টা কথা। ইকবালও হাসতেছে, ইকবাল বলে যে কি বলিস তুই এগুলা। তখন বলে যে না না সত্যি কথা, আমি তোমাদের সত্যি বলতেছি, আসলে আমাদের এখানে একটা প্রচলিত কথা। তখন বলছে যে তোমাদের এলাকায় আর কি কি প্রচলিত আছে। আমার ভাই ভয় পাইছিল একবার বিক্রম, এবং সে আসলে এরকম দেখছে, এরকম মানে ই আত্মা মানে আনস্যাটিসফাইড স্পিরিট বা এরকম ধরনের জিনিস, মানে বুড়ি আত্মা তাদের ভাষায় আর কি, তো দেখছে। তো সেটা কিন্তু খুবই ভয়ের ছিল, তোমরা তো হেসে উড়াইতেছ। তো তৌফিক আসলে নিজে জীবনে যেহেতু কিছু দেখে নাই, তো সুতরাং সে এই ব্যাপারে বলতে পারলো না। সে বললো যে অ্যাকচুয়ালি ইকবালও সেম কথা বলছে যে আমরা কিছু এক্সপিরিয়েন্স করি নাই, দেখি নাই, বাট আমরা যেহেতু, সে বলতেছে যে আমরা যেহেতু মুসলমান বিশ্বাস করি জিন আছে, বাট তোমার এই বুড়ি আত্মা জিনিসটা হয়তো তোমাদের ওখানে বুড়ি আত্মা বলে। তখন বলছে না না, সে বলতেছে না না সত্যি আমার ভাই দেখছে। তখন ওই কথা শুনলো এবং খুব আশ্চর্যজনক ভাবে ওই পাখিটা কিন্তু দুইবার ডাকছে, আর কোনো ডাকে নাই, এবং পাখিটা কোত্থেকে ডাকলো তার ডিটেক্টও করতে পারে নাই, আর মানে ডিটেক্ট করা সম্ভব ছিল না, কারণ বৃষ্টি পড়তেছে আশেপাশে, মানে লনের মধ্যে বৃষ্টি জমতেছে, দূরে অনেকগুলো গাছ আছে, ওই গাছ আছে, আর আরো দূরে কিন্তু তাদের ওখানে জঙ্গল আছে, মানে একটু উডস টাইপের আর কি, জঙ্গল ঠিক না উডস আর কি, ইউনিভার্সিটি এলাকার ওই বাউন্ডারির বাইরে ওখানে। তো সুতরাং ডিটেক্ট করার কোন উপায় নেই, এত কাছ থেকে কোত্থেকে এই পাখিটা ডাকলো, আর এই পাখির ডাক তৌফিক কখনো শুনে নাই, বেশ উইয়ার্ড, যেটা নাকি একমাত্র আসলে ইসি চিনছে, পবনই চিনছে আর কি। তো তখন তৌফিক আর ইকবাল খেয়াল করলো পবনের চেহারাটা জানি কেমন একটু পেইল হয়ে গেছে, মনে হচ্ছে যে সে একটু ভয় পাচ্ছে। তো তাকে তখন ইকবাল বলল যে হেই টেল আস ইওর স্টোরি, ঘটনাটা শুনি কি অবস্থা। তো তখন পবন বলতেছে যে নাও এখন বলবো, বলে যে হ্যাঁ তো তুই ঘটনাটা তুলছিস এখন বলবি না। তো তখন বলে আচ্ছা লেটস ওয়াক, উঠে তারা হাঁটা শুরু করলো করিডোর ধরে। তো করিডোরটা বেশ লম্বা ছিল, এই মাথা থেকে ওই মাথা, আবার ডান দিকে মোড় নিয়ে আবার চলে গেছেন, তারপরে ওইখানে হচ্ছে তাদের লাইব্রেরির যে এন্ট্রেন্স, আর পুরো লম্বা শেষ মাথা পর্যন্ত হচ্ছে এই করিডোর। এই মাথায় লাইট জ্বলতেছে, ওই মাথায় লাইট জ্বলছে, মাঝখানে কিন্তু অন্ধকার এবং এই বৃষ্টির ই আসতেছে এখান থেকে, ছাট মাঝে মাঝে চলে আসতেছে এখানে। তো হাঁটতে হাঁটতে পাবন তখন বলতেছে যে ওকে এই ঘটনাটা তোমার বলতেছি, এটা আমার ভাই বিক্রমের সাথে ঘটছে 3 বছর আগে, আমার নানা বাড়ি হচ্ছে ত্রিশুলা বাজার নামে একটা জায়গায়, এবং এই জায়গাটা আমাদের শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও রাস্তা খারাপ হওয়ার কারণে, আর রাস্তা আসলে বেশ হ্যাজার্ডাস হওয়ার কারণে বেশ লম্বা সময় লাগে যেতে। তো যাই হোক, তা আমার ভাই বিক্রম ওই দিন আমাদের বাসায় টুকিটাকি মানে কাজকর্ম করে নানা বাড়ির দিকে যাওয়ার চিন্তা করছিল। তো দেখা গেছে যে ওর বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে যায়। তো বিকালবেলা সে বের হয়ে ওখানে যায় লাস্টে লোকাল বাসে উঠে ওখানে যাওয়ার জন্য। তো লোকাল বাসে উঠছে, উঠে যেটা লোকাল বাসের নিয়ম তোমরা জানো যে সব জায়গাতেই আমাদের সাউথ এশিয়াতে লোকাল বাস কেমন হয়। তো ওইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে লোকাল বাস ছাড়ছে। তো যাচ্ছে, বাস চলা শুরু হয়েছে এবং এক সময় সেটা ওই রাস্তাতে ঢুকছে। ওই রাস্তা মানে খুবই মানে আসলে রাফ রাস্তা, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙা চোরা, কার্পেটিং নাই, আবার ঢুকে গেছে পাহাড়ি এলাকায়। তো ওইসব জায়গা খুব ডেঞ্জারাস। আর ওই সময় যখন বিক্রম রওনা দিছিল ওইটা ছিল তখন এই যে বৃষ্টির শুরুর সময়, আমাদের এখানে যখন বৃষ্টি শুরু হয় তো বৃষ্টির সময় কিন্তু ওই রাস্তা আরেকটা ভয় আছে, ল্যান্ডস্লাইডের ভয়, ল্যান্ডস্লাইড করে। তো যাই হোক, বিভিন্ন রকমের রিস্ক আছে, কারণ রাতের বেলা এই পাহাড়ি রাস্তাগুলোতে শার্প টানের কারণে ভিজিবিলিটি অনেকটা কমে যায়, মানে অনেকটা দেখা যাচ্ছে একটা ডিলেমা তৈরি হয়ে যায় ড্রাইভারদের মধ্যে, যারা পাকা ড্রাইভার না তাদের সমস্যা হয়, হঠাৎ করে শার্প টার্ন নিয়ে ঘুরে গেছে রাস্তা এরকম, আর নিচে অনেক খাড়া নিচে নেমে গেছে, তো অনেক ডেঞ্জারাস ড্রাইভ করার জন্য। আর এছাড়াও যারা ওখানে এই রাতের বেলা লোকাল পিপল যারা লোকালি ওখানে থাকে বা বিভিন্ন জায়গায় বাস থামে, তো লোকাল বাস সেই সব জায়গায় মানুষজন ভয় পায় রাতের বেলা, কারণ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেকেই নাকি ভয় পায়, রাস্তাগুলো এরকম। এই কারণে লাইক গভীর রাতে এখানে আর লোকাল বাস চলে না, এখানে যেগুলো চলে ডিরেক্ট বাস সার্ভিস সেগুলো আবার অনেক সময় নিয়ে যায় ওখানে। তো যাই হোক, বিক্রম তো রওনা দিছিল বিকালে, তখন পড়ন্ত বিকাল, তো যখন নাকি ওই রাস্তাতে ঢুকছে চলতেছে ওই মানে রাফ রাস্তা, কিন্তু ওর কাছে ভালোই লাগতেছিল, কারণ ও জানলা দিয়ে দেখতেছে যে ওই পাশে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে, অসাধারণ সৌন্দর্য লাগতেছে। তো বিক্রম এগুলো খুব এনজয় করত, আর সে নানা বাড়ি মাঝে মাঝে কিন্তু যেত, তো সুতরাং বিক্রমের কাছে এগুলো নতুন কিছু না। ও নানা বাড়ি যেত, কারণ নানা তার খুব আদর করত, তো নানার এই আদরের কারণেই সে সবসময় নানা বাড়ি যেত। তো এরকম চলতেছে বিক্রমের বাস, তো চলতে চলতে এই রাস্তা আরো দুর্গম হওয়া শুরু করছে এবং এই পাহাড়ি রাস্তায় ঢুকে গেছে বাস। তো তখন সূর্য ডুবে গেছে, বাসের হেডলাইট চলতেছে, সামনে আলো পড়ছে, দেখা যায় যে যেখানে আলো পড়ে ডান পাশে ঝোপের মতো দেখা যায়, হঠাৎ করে শার্প টার্ন নেয় বাস। এরকম করে বাস চলতে চলতে একটা মোড়ে আসছে, তখন বৃষ্টি শুরু হলো মোড়ে, হঠাৎ করে চটচট চটচট করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বড় মানে উইন্ডশিল্ডের উপর বৃষ্টি পড়ে নেমে যাচ্ছে বাসের। তো বিক্রম আবার খুব লাইক করতো এই জিনিসটা, মানে এই বৃষ্টি যখন বাসে পড়ে বিক্রম খুব শখ করে দেখতো আর কি, তার কাছে নাকি ভাল লাগতো। তো সামনে চলে আসে বাসের, তো সামনে এসে দেখতেছে ওর কাছে খুব ভাল লাগতেছে, এরকম উইন্ডশিল্ড ঘচঘচ করে পানি ফেলতেছে, আর এরকম মোড় আসতেছে, ড্রাইভার স্টিয়ারিং ঘুরায় ফেলতেছে পুরা, আবার সোজা করতেছে, আবার ঘুরাইতেছে আর পাহাড়ের দিকগুলা। তো মোটামুটি অনেকেই দেখলো যে একটু কথা বলা বলি করতেছে যে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে, সামনে হঠাৎ ল্যান্ডস্লাইড হইতে পারে, হ্যাঁ সাবধান, ড্রাইভার আবার অনেকে সাউন্ডও দিতেছে যে আপনি একটু আসতে চালান, এইভাবে চালান না। তো যাই হোক, চলতেছে, তো একটা জায়গায় এসে বাসটা তখন একটু সোজা যাবে আর কি, সোজা রাস্তা, ওই সোজা রাস্তার মধ্যে এসে বাস কাশি দিল, মনে হলো যে একটা ঝাঁকি খেয়ে খেয়ে কয়েকটা কাশি দিয়ে বাসটা থেমে গেছে। তো সাথে সাথে কন্ডাক্টর ওখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়েছে, ড্রাইভার তো ব্রেক করে ধরছে যে বাস আটকানোতে ব্যস্ত হয়ে গেছে, ওখানে বাসের যে কন্ডাক্টর ছিল তার সাথে আরো লোক ছিল হেল্পার, তো তারা বাস আটকানোতে ব্যস্ত হয়েছে, ড্রাইভার ব্রেক ট্রেক করছে, অনেকক্ষণ চেষ্টা করতেছে। তো বিক্রম দেখতেছিল পাশে বসে যে বাস স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, তো এক সময় সরে আসলো, সে তাকে উঠাই দিল ওখান থেকে, সে উঠে এসে বাইরে নামলো, আরো অনেকজন মানুষ বাইরে নামছে, নেমে দেখা গেল যে ড্রাইভার কাজ করতেছে টুকিটাকি, কিন্তু বাস আর স্টার্ট হইতেছে না। এখন তাদের বাসটা কিন্তু এমন ভাবে ছিল যে রাস্তার অনেকখানি জায়গা কভার করে, তো অনেকে রিকোয়েস্ট করলো বাসওয়ালারা এবং মানুষকে যারা প্যাসেঞ্জার ছিল তাদের আর হেল্পার সবাই মিলে বাসটাকে ঠেলে ঠেলে একটু সাইডে নিয়ে আসলো। এখন পাহাড়ি রাস্তা, ওখানে ঠেলা কিন্তু খুব কঠিন, যতই ওই জায়গাটা সমান হোক তারপরও কিছুটা এরকম এলিভেশন আছে এরকম। যাই হোক, ওই ঠেলে ঠেলে বাসটাকে সাইডে এনে তারা পাথর টাথর চাক্কার নিচে দিয়ে কতগুলা দাঁড়া করাইছে এবং তারা ই করতেছে, তো পাশ দিয়ে মাঝে মাঝে দেখলো যে জিপ গাড়ি শাঁ শাঁ করে চলে গেছে। তো তখন বিক্রম একবার ভাবতেছিল যে এরকম জিপ গাড়িগুলো কিন্তু মানুষকে নেয়, নিয়ে সামনে নামায় দেয়, কারণ লেট হচ্ছে তো তার। এদিকে বৃষ্টি কিন্তু পড়তেছে, মানে হালকা বৃষ্টি, তখন খুব বেশি না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো সে চিন্তা করতেছিল যে সে জিপে উঠে পড়বে নাকি, কোন একটা জিপে, এরকম চিন্তা করতেছে। তো যখন সে মোটামুটি ডিসাইড করছে যে একটা, সে যে কোনো একটা এরকম জিপ দেখলে যাত্রীবাহী মানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সে হাত দেখায় থামাবে। যখন ডিসাইড করছে তখন আর কোনো গাড়ি আসতেছে না। এদিকে কিন্তু রাত হয়েছে এবং বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, বিক্রম আস্তে করে আবার যে দাঁড়ায় ভিতরে যে বসে আছে অনেকক্ষণ, আর বাসের লোকজন কাজ করতেছে, এরা ভিজে গেছে সামনে, কঠিন অবস্থা। তো সে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে, এরা বললো যে আরো সময় লাগবে, এটা এখন হবে না, বসে থাকেন আপনি। তো বিক্রম চিন্তা করলো যে আমি একটু হাঁটি, সামনে যাই, এই বাস ঠিক করতেছে, আমি একটু হাঁটে সামনে থেকে আসি, এবং তার একটু জল বিয়োগ করতে হতো। সে চিন্তা করলো যে আমি একটু সামনে যাই হেঁটে, একটু জল বিয়োগ করি, বাস তো আছে, যদি প্রয়োজন হয় মানে অন্য কোনো জিপ টিপ পাই ওরকম উঠে যাবো, ওখান থেকে টাকা দিয়ে ওখানে উঠে যাবো, ওই ডিস্টেন্সে চলে যাবো হাঁটতে হাঁটতে যদি পাই। কারণ এই জিপ গাড়িগুলো নাকি অপেক্ষাকৃত আরো দ্রুত যায়, মানে মানে বাস যত সময় নেয় তার থেকে অনেক দ্রুত চলে যায় ওখানে। তো যাই হোক, বিক্রম নামার সময় কন্ডাক্টরে বললো যে তোমাদের তো সময় লাগবে কিছুক্ষণ, বলে যে হ্যাঁ, তাহলে আমি তাহলে সামনে যে একটু জল বিয়োগ করে আসি। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বিক্রমের মধ্যে শুনতেছে যে যাত্রীরা বিরক্ত, অনেকে অনেক কিছু বলা শুরু করছে, বাসের ওইখানে বকবক করতেছে, কারণ অন্ধকার হয়ে গেছে, কেউ পছন্দ করতেছে না, হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো বিক্রম হাঁটতে 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 সামনে চলে গেল। তো এর মধ্যে কিন্তু আর কোন জিপ গাড়ি বা কিছু তাকে পাস করে যায়নি। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার কাছে বেশ ভালোই লাগতেছে। বেশ খানিকক্ষণ ওই বাসের কিন্তু হেডলাইটটা জ্বালায় রাখছে তারা, বেশ অনেক দূর রাস্তা পর্যন্ত হেডলাইটের আলো পাইছে সে। এখনো হালকা হালকা আলো আছে, দেখতেছে যে একদম মানে আকাশটা সম্পূর্ণই হয়ে যায়নি, মানে কালো হয়ে যায়নি, একটু আলোর খেলা আছে আকাশের মধ্যে। তো হাঁটতে হাঁটতে সে যে দেখলো যে একটা সামনে এরকম একটা জায়গা, সে চিন্তা করলো এখানে সে জল বিয়োগ করবে। তো সে ওখানে গেছে জল বিয়োগ করতে, এই সময় ঝুম বৃষ্টি পড়া শুরু হলো, আবার জোরে বৃষ্টি নামছে। তো বিক্রম মানে একদম মানে অবাক হয়ে গেছে যে এখন কই যাবে। তো এই দেখলো যে ওই পাশে ওই পাহাড়ের এখান থেকে একটুখানি পাথরের একটা আচ্ছাদনের মতো বের হয়ে আছে, চাইলে ওখানে দাঁড়াইতে পারে সে। তো সে দৌড় দিল ওইখানে, ওটার উদ্দেশ্যে দৌড় দিয়ে যে ওই আচ্ছাদনের নিচে দাঁড়াইল, দাঁড়ায় এক সাইডে বসে সে মানে তার মতো কাজ করতেছে আর কি, জল বিয়োগ করতেছে। চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কোনো শব্দ নাই, যেমন ন্যাচারাল একটা শব্দ বৃষ্টি পড়তেছে যে শব্দ। এর মধ্যে থেকে হঠাৎ তার মনে হলো পিছনে, তার পেছনে কেউ কাঁদতেছে, একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনলো। সে কাঁদতেছে মানে বেশ মানে ফুপায় ফুপায় কেমন করে কাঁদতেছে। তো বিক্রম তাড়াতাড়ি তার মতো তার ই শেষ করে সে আস্তে করে ঘুরল, ঘুরে দেখার চেষ্টা করছে কান্নার শব্দ কোত্থেকে আসে। তো দেখতেছে যে তার এই পাথরটার সামনেই কিন্তু ফাঁকা মানে একটু জায়গা, তারপর রাস্তা, এর মধ্যে কোনো গাড়ি যাচ্ছে না, আর ওই পাশে একটা মোড় এরকম, আর বাঁ পাশে তার এই পাথরটা যেখানে বের হয়ে আছে তার পাশ থেকে একটু ঘুরে গেছে জায়গাটা, ওই জায়গার ওখানে বেশ কিছু ঝোপ, মানে অন্ধকার হয়ে আছে ঝোপ, আর ঝোপের ওই পাশে গাছপালা আছে, ওই পাশে গাছপালা অনেকটা কি বলে জঙ্গলের মতো আর কি, উডসের মতো। তো তার কাছে মনে হইতেছে ওই ঝোপের ওইখান থেকে ওই কান্নার শব্দটা আসতেছে। তো বিক্রম একটু কিউরিয়াস হয়েছে যে ব্যাপারটা কি, আর এর মধ্যে কিন্তু বাসটা পাস হয়ে যায় নাই তাদেরকে, মানে তার মানে তাদের বাস ঠিক হয়নি সে বুঝতে পারছে। তো সে আস্তে করে হেঁটে হেঁটে ঝোপটার কাছে গেছে, কারণ এই শব্দটা খুব লাউড আসতেছে এরকম, মানে তার কানে বেশ লাগতেছে। তো সে ঝোপের কাছাকাছি যখন গেছে, এখন কিন্তু এই আলো আধারিটা তার চোখে শুয়ে আসছে, আকাশের একটা আলো আছে, আর সামহাও পাহাড়ের উপরে আলোটা মনে আর একটু বেশি বোঝা যায়। তো সে এই আলো আধারিতে সে দেখতেছে, মনে হচ্ছে যে একটা মানুষ ওইখানে বসে আছে, ওই ঝোপের কাছে একটা গাছ, একটা ছোট গাছ, বেশ বড় না, ওই গাছের গোড়ার মধ্যে একটা মানুষ বসে আছে, এবং মনে হচ্ছে সেই কাঁদতেছে, কান্নার শব্দটা সেখান থেকে আসতেছে, আর সেটা কিন্তু একটা মানে মহিলা, বুঝতেছে মানে মানে মেয়ে মানুষের কণ্ঠস্বর, মানে কাঁদতেছে, বেশ ফুপায় ফুপায় কাঁদতেছে। তো বিক্রম মুচু জায়গার থেকে আস্তে করে নেমে একদম নিঃশব্দে আস্তে হেঁটে যে ওই যে মেয়েটা কাঁদতেছে তার কাছে দাঁড়ালো, দাঁড়ায় সে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, কাঁদতেছেন কেন, সে তাদের ভাষায় জিজ্ঞেস করতেছে ওখানকার লোকাল ভাষায়। তো দেখতেছে মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না, সে কাঁদতেছে, তার মুখ দুই হাতে ঢাকা। তো বিক্রম বলল যে কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন, এখানে কোনো সমস্যা? এটা বলার পর দেখলো যে মেয়েটা মুখ তুলে তাকাইলো, তাকায় তাকে বলতেছে যে আমাকে সাহায্য করো। বিক্রম বলতেছে কি কি সাহায্য, মানে বুঝলাম না কি সমস্যা, বলতেছে এদিকার সমস্যাতে বলে মেয়েটা উঠে দাঁড়ালো, উঠে তাকে হাত দিয়ে ডাকা শুরু করলো। তো বিক্রম দেখতেছে মেয়েটা একটু আনইউজুয়াল, মানে যেরকম ইউজুয়াল হয় সেরকম না, তার যে বেশভূষা, তার কাপড় মনে হচ্ছে বেশ পুরনো, মানে অনেক দিনের পুরনো কাপড় মনে হচ্ছে, মানে ড্রেসের ডিজাইনই মনে হচ্ছে যে অনেক পুরানো। তো বিক্রম চিন্তা করলো যে এই এই ধরনের কাপড়, এই ধরনের ডিজাইন তো পরে না এখন মানুষ। যাই হোক, তাকে ডাকতেছে, সে মানে আসলে ইতস্তত ফিল করা শুরু করলো। সে কি করবে, একবার ডানে তাকাইতেছে রাস্তার দিকে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তো মেয়েটা বেশ খানিকটা হেঁটে দূরে গিয়ে আবার তাকে হাত দিয়ে ডাকতেছে। তো বৃষ্টি কিন্তু তখন বেশ কমে গেছে, হালকা ছিটা ছিটা পড়তেছে, আর অন্ধকারটা আরেকটু ঘনীভূত হয়েছে, মেঘ গুড় গুড় করতেছে। তো বিক্রম দেখলো মেয়েটা তাকে ডাকতেছে, আবার এরকম হাত দিয়ে ডাকতেছে। তো সে আর কিছু চিন্তা না করে হাঁটা ধরল মেয়েটার সাথে, এবং হাঁটতে হাঁটতে বিক্রমের মন হলো সে খুব ভালো ফিল করতেছে, কারণ কেমন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে তার গায়ে, এবং বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বাতাস এবং সাথে মানে সামান্য বৃষ্টির পানির মতো লাগতেছে, এবং সে জানি কেমন যেন হারায় যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে সে যেখানে যাচ্ছে, মেয়েটা যায় যেখানে ডাকতেছে, সেটাই তার ডেস্টিনেশন, মানে ওইখানেই তার সে যেতে আসছে, এরকম মনে হচ্ছে তার। তো এরকম সময় হঠাৎ করে পেছনে একটা গাড়ির শব্দ শুনছে সে। গাড়ির শব্দ শুনে সে মাথা ফিরায় তাকাইছে, মাথা ফিরায় তাকায় দেখলো ওখান থেকে আরেকটা গাড়ি গেল, জিপ গাড়ি। এবং বিক্রম মনে হচ্ছে একটা ঘোর লাগা অবস্থার মধ্যে ছিল, এই জিপের সাউন্ডে তার ঘোরটা ভেঙে যাচ্ছিল। তখন মেয়েটা আবার ডাকলো তাকে, মেয়েটার কণ্ঠস্বর শুনে সে আবার তাকাইছে, এবং তাকায় কেন জানি আবার সে ওরকম সম্মোহিতের মতো হয়ে গেল, হাঁটা শুরু করলো সে মেয়েটার পেছনে। মেয়েটা হাঁটতে হাঁটতে তাকে ওই গাছগাছালির মধ্যে নিয়ে গেল। এখন চারিদিকের বাতাস, বাতাসে গাছপালা নড়তেছে, এর মধ্যে দিয়ে একটা রাস্তা, এরকম পায়ে চলা রাস্তা, ওটা দিয়ে বিক্রম তাকে ফলো করে করে হেঁটে যাচ্ছে, এবং মেয়েটা সামনে সামনে যাচ্ছে। আবার অনেক দূর যেয়ে মেয়েটা ঘুরে তাকায় তাকে হাত দিয়ে ডাকে, বিক্রমও যাচ্ছে। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে বিক্রম, মোটামুটি তখন কিন্তু লস্ট, তার চোখে শুধু ভাসতেছে মেয়েটা, আর মেয়েটার চুল উঠতেছে বাতাসে, সিল্কি চুল, এবং এই চুল থেকে কেমন একটা ঘ্রাণ আসতেছে, এবং এটা বিক্রমের নাকে এসে লাগতেছে। বিক্রম মনে আরো সম্মোহিত হয়ে গেছে, সে হেঁটে যাচ্ছে সামনে, আর দুই পাশে গাছগাছালি। এরকম একটা জায়গায় এসে মেয়েটা দাঁড়ালো, দাঁড়ায় তার দিকে ফিরে তাকালো, এবং একটা হাসি দিল হালকা, হাসিটা খুব মানে মনে হচ্ছে দুষ্টমির মতো হাসি, এবং তাকে হাত দিয়ে এরকম ডাকলো। সেই মুহূর্তে বিক্রম দেখলো মেয়েটার চোখ দুটা জ্বলে উঠছে, মানে দপ করে জ্বলে উঠে যেরকম, সেরকম দপ করে মেয়েটার চোখ দুটো জ্বলে উঠল। বিক্রম আসলে কিছুই রিলেট করতে পারেনি, সে মনে পুরো হারায় যাচ্ছে। তার কাছে অনেকটা মনে হচ্ছিল ওই চোখ দুটা দুটা লাইট তাকে ঘুম পাড়াই দিতেছে এরকম। সে কিন্তু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে বিক্রম। তো হঠাৎ করে নাকি বিক্রমের পায়ের মধ্যে কি বেঁধে সে ধপ করে পড়ছে মাটিতে, মানে এমন ভাবে পড়ছে পুরো তার শরীরটা, বুকটা যে বাড়ি খেয়েছে, মাটিতে দম বন্ধ হয়ে গেছিল তার। তো সে মাথার মধ্যে মনে হলো যে ঝিম করে উঠলো, তো সে তাড়াতাড়ি মাথা উঠে তাকাইছে, তাকায় দেখতেছে তার সামনে কিচ্ছু নাই, তার মাথাটা বের হয়ে আছে, মানে তার শরীরটা তার কাঁধ পর্যন্ত আছে হচ্ছে গিয়ে মানে মাটির উপরে, আর তার কাঁধের পরে মাথাটা বের হয়ে আছে বাতাসে শূন্যে, মানে সে একদম একটা খাদের কিনারা এসে ছিল আর কি। সে হেঁটে ওখান থেকে পড়ে যেত, আসলে পড়ে যেত, মানে এটা তাকে বাঁচাই দিছে আল্লাহ যে সে হাঁটতে হাঁটতে তার পা বেঁধে গেছে ওখানকার একটা শেকড়ে, একটা বড় গাছের শেকড় আছে, শেকড়ের সাথে তার পা বেঁধে গেছিল, এবং সে ধপ করে পড়ছে, তার মাথাটা মানে সে পাহাড়ের বাইরে, মানে সে আরেকটু হলেই, আর কয়েক পা ফেললেই একদম খাদের তলে পড়ত। তো সে ভয় একদম কেঁপে উঠছে বিক্রম, তাকায় দেখে যে নিচে একদম খাদ, ওখানে পাথর টাথর আছে এরকম, আর ওই পাশে দূরে রাস্তাটা বেঁকে এসে ঘুরে গেছে, এবং রাস্তা আর সে যেখানে দাঁড়াচ্ছে এর মাঝখানে হচ্ছে খাদটা, বিশাল খাদটা। তো বিক্রম তো প্রচন্ড ভয় পেয়েছে, সে পুরো সেন্সে আসছে, সে চিন্তা করছে আমি কার পিছে দৌড়াইতেছিলাম। তো সে তাড়াতাড়ি উঠে বসে, উঠে বসে সে তাড়াতাড়ি ওখান থেকে খাদের কর্নার থেকে সরে আসে, কারণ খাদটা দেখে তার ভয় লাগতেছে। সে এদিক ওদিক তাকায়, তাকায় দেখে যে কেউ নাই, পুরো খা খা করতেছে, বৃষ্টি থেমে গেছে, এবং মনে হচ্ছে যে পুরো বনটা জেগে উঠছে, এখানকার যে রাতের শব্দ পোকামাকড়ের এগুলা ডাকতেছে, এখানে বৃষ্টির পরে যেরকম ডাকে সেরকম। তো বিক্রম ভয়ে ওখান থেকে দৌড় দিল পুরা, যে রাস্তা দিয়ে আসছে সে ধারণা করে আসলো যে এখান দিয়ে আসছি, সে তো ঘোরের মধ্যে ছিল, তারপরে সে দৌড়ালো এখান দিয়ে, দৌড়াতে দৌড়াতে বেরোচ্ছে। তার কাছে কেন জানি মনে হইতেছে যে তাকে নিয়ে কেউ হাসতেছে, তার এরকম ফিল হইতেছে, মানে সে খুব ভয় পাচ্ছে। তো সে ডানে বামে তাকাইতেছে, আবার দৌড়ায় যে থেমে কোথাও, দেখতেছে কেউ নাই, কা কা করতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে সে একসময় চলে আসলো আবার সেই রাস্তার পাশে, মেন রাস্তার কাছে যেখানে, তো ওখানে এসে সে দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে কিছুক্ষণ চিন্তা করলো, কয়েক সেকেন্ড, যে কই যাব। তো চিন্তা করলো যে না, পিছন দিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ তার মানে যতটুকু সে পিছাবে ততটুকু পিছাই গেল, সামনে যেতে হবে, এর মধ্যে যদি কোনো গাড়ি ঘোড়া আসে থামাবে। তো সে সামনের দিকে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, এবং পারলে দৌড়াচ্ছে এরকম, মানে একটু ফাস্ট যাওয়া শুরু করছে এরকম। যেতে যেতে অনেক দূর গেছে, হঠাৎ সে পেছনে শব্দ পেল, মনে হলো যে ভারী একটা ইঞ্জিনের শব্দ আসতেছে। তো বিক্রম রাস্তার সাথে একদম মানে রাস্তা খুব ন্যারো এখানে, তো সে একদম মিশে যায় তাকালো, তাকায় দেখলো যে ট্রাক আসতেছে। তো বিক্রম একদম তাড়াতাড়ি রাস্তার পাশে যে হাত দিয়ে এরকম দাঁড়ায়, হাত নাড়তে 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 থাকলো, যাতে ট্রাকটা থামে তাকে দেখে। তো দেখলো ট্রাকের থামার খুব একটা লক্ষণ ছিল না, কিন্তু সে যখন একদম হাত সামনে এরকম তাকাচ্ছে তো ট্রাকটা আস্তে করে ব্রেক করলো, ব্রেক করে থামলো। মোটামুটি বেশ কষ্ট হয়েছে ট্রাকের থামতে, পাহাড়ি রাস্তায় থামতে চায় না এরকম। তো থামার পরে ড্রাইভার জিজ্ঞেস করছে কি সমস্যা, কি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতেছেন কেন? তো বিক্রম বললো যে আমি সমস্যা পড়ছি, বাস থেকে নেমে গেছিলাম, তো আমি এখানে জল বিয়োগ করতে গেছিলাম, এখানে বাস চলে গেছে, আমার প্লিজ সামনে নামায় দেন, আমি প্রয়োজনে টাকা দিব আপনাকে। তো ট্রাকওয়ালা আর কিছু বললো না, ট্রাকওয়ালা বললো যে আসেন, উঠেন, গেট খুলে দিল, সে উঠলো, ওঠার পর ট্রাকটা চলা শুরু করলো। তো ট্রাকওয়ালা জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, শরীরের অবস্থা কেন? তো শরীরের মধ্যে ভিজে গেছে একদম পুরা, কাদা লাগছে বুকের কাছে। তো সে বলে আর বলেন না ভাই, বিশাল একটা সমস্যা হয়েছে। বলে কি? বলে এরকম আসার সময় আমি মনে হলো যে একটা মেয়ের এরকম কানতে দেখছিলাম, এরকম আমি তাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, সে আমাকে ডাকলো, ডেকে নিয়ে এরকম এরকম ঘটনা, পুরো ঘটনাটা বললো সে। তখন ট্রাক ড্রাইভার তারে বলতেছে দেখো তোমার তো বয়স কম হবে, তোমার তুমি করে বলতেছি, তুমি আমার ছেলের বয়সী, এটা ঠিক না, এরকম রাস্তা দিয়ে সন্ধ্যার পর ট্রাভেল করা, এরকম নেমে যাওয়া, এদিক ওদিক যাওয়া, আর এই রাস্তা ভালো না, তুমি কি এখান থেকে প্রায় যাওয়া আসা করো নাকি? তখন বিক্রম বললো যে হ্যাঁ, আমার নানা বাড়ি তো এখানে, এদিক দিয়ে কয়ে যায়, এরকম ঠেমো না, কোথাও যেও না, কোথাও বাসে আসলে বাসের লোকের সাথে থাকো, অথবা অন্য কোনো ভেহিকেল যদি রাস্তায় পাও তাহলে দাঁড়া করায় তারপর যেও, এই জায়গাটা কিন্তু ভালো না, আমি তো ট্রাক চালাই বহু বছর, অনেক কিছু দেখছি এখানে, আর তুমি যে জায়গার কথা বলতেছো ওই যে পিছনের মোড়, ওটা ভালো না, ওই মোড় খারাপ, ওখানে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ইনসিডেন্ট হয়েছে, সেখান থেকে অনেক ঘটনা ওইখানে আছে, ওই পাশে যে ওই গ্রাম আছে গাঁও, ওই গাঁওতেও এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, আর এখান থেকে দূরে ওই যে একটা জায়গা দেখাচ্ছে ট্রাক ড্রাইভার হাত দিয়ে দূরে একটা প্রান্ত, ওইখানে একটা জঙ্গল আছে নাম বেতনি, এবং ওই বেতনি ওই জায়গাটা খুবই খুবই ভয়ঙ্কর, ওই বনের মধ্যে সবাই বলে চুড়েল আছে। যাই হোক এগুলা বললো তারে, তো তখন শুনছে, শোনার পর বিক্রম আর কিছু বললো না, বিক্রম চুপচাপ বসে আছে। তো বলতেছে তাহলে আপনার মনে হচ্ছে যে আমি এরকম খারাপ কিছু ভূত পেট নিয়ে ইসে পড়ছিলাম, বলে হতে পারে, নাহলে তুমি কিভাবে কি দেখলা, এই বলে যাচ্ছে। তো ট্রাকটা যখন মোড় নিয়ে যাবে পাশে, ওখানে আবার গাছগাছালি আছে, মানে হয়তো ওই মানে পাহাড়ে যে গাছগাছালি জন্মায় বন, বনের একটা অংশ, তো এরকম টার্ন নিয়ে ওদিকে ঘুরতেছে ট্রাকটা, তখন ট্রাক ড্রাইভার একটু এদিকে তাকাই চায় নাই। এই সময় সাথে সাথে বিক্রম দেখলো ওই যে রাস্তার পাশে বনের মধ্যে ওই মেয়েটা দাঁড়ায় আছে, তাদের দিকে তাকায় আছে, এবং তাদের যে হেডলাইট, হেডলাইটের এক অংশ আলো তার গায়ে পড়ছে, এবং সেম সেই ড্রেস, যে ড্রেসটা সে পরা ছিল মানে অনেকটা গোলাপি টাইপের কালার, ড্রেসটার পুরানো হয়ে গেছে, গোলাপি টাইপের কালার, মেয়েটার স্কিন টোন হচ্ছে ট্যান কালার টাইপের, মানে ওরা ট্যান বাদামি টাইপের গায়ের রং, সে এখনো বলতে পারে, কারণ বিক্রম ওই ট্রাকের যে আলো, হেডলাইটের আলোর প্যাসিভ আলোতে, পুরোপুরি পড়ে নেই গায়ে, প্যাসিভ আলোতে সে দেখছে, এবং সে পুরো চিনতে পারছে যে এই মেয়েটাই তাকে ডাকতেছিল ওখান থেকে, সে পুরো বুঝতে পারছে। তো বিক্রম নাকি সে ট্রাক ড্রাইভারকে বলে যে দেখেন দেখেন দেখেন, বলে যে দেখেন দেখেন, মানে ওই 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 যখন ওখানে, তো ট্রাক ড্রাইভার নাকি সাথে সাথে ঘুরে ওদিকে তাকায়, তাকায় দেখে কিচ্ছু নাই। ট্রাক ড্রাইভার বলে আমি তো কিছু দেখলাম না, তুমি কি বলো? সে বলতে এই যে এখানে দাঁড়ায় ছিল আপনি দেখেন নাই? বলে না আমি কিছু দেখি নাই। ট্রাক ড্রাইভার বলে আমি কিছু দেখি নাই। তো বিক্রম খুব ভয় পাইছে, তখন ট্রাক ড্রাইভার বলে আমি বুঝতে পারছি তোমার উপর এই খারাপ জিনিসেরই নজর পড়ছিল, এগুলো আছে, এই জায়গাটা খুব খারাপ, এই রাস্তা খুব খারাপ, এখানে রাতের বেলা লোকাল বাস চলে না, এখানে ডিরেক্ট বাস চলে, আর অনেক সময় নিয়ে চলে, মানে খুব সাবধানে চলাফেরা করে, অনেক এখানকার বাস ড্রাইভার আছে সামনে দেখছে কেউ দাঁড়ায় আছে, এবং দেখা গেছে বাস ওখানে ব্রেক করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার বাস থামায় দিয়েছে দেখছে রাস্তা পার হয়ে চলে গেছে, হ্যাঁ এরকম অনেক কিছু মানুষ দেখছে এখানে, এইটা এরকমই রাস্তা, আমি ট্রাক চালাই তো আমি নিজেও অনেক কিছু দেখছি জীবনে, আমি বলতে চাই না তোমারে, কারণ আমার তো এখানে ট্রাক চালাইতে হবে, তো তোমার জন্য পরামর্শ হলো যে তুমি এরকম ভাবে রাতে চলাফেরা করো না এখানে, যদি কোনো তোমার নানা বাড়ি আছে যাও, গেলেও ওই রাত্রে গেলে ডিরেক্ট বাসে যেও, বিকালে যদি আসো তাহলে এখানে নেমো না রাস্তার মধ্যে। যাই হোক এইসব উপদেশ দিয়ে দেয় বিক্রমকে, তো বিক্রম তো চলে আসে নানা বাড়িতে, এবং মানে ওই ট্রাক ড্রাইভার তাকে নামায় দেয় ওইখানে, ত্রিশুলা বাজারে ওইখানে নামায় দেয়, তো সেখানে নেমে সে নানা বাড়িতে আসে, এসে তারপর সে ঘটনা বলে নানা বাড়িতে গিয়ে যে কি কি ঘটছে তার সাথে। তো পরদিন তার নানার বন্ধু তার কাছ থেকে এই ঘটনা শুনে বলে যে সে জানে যে ওইখানে যে জায়গায় বিক্রমের সাথে ঘটনা ঘটছে সেই জায়গার পাশে যে গ্রাম, ওই গ্রামের একটা নাকি এরকম দরিদ্র মেয়ে ছিল যে নাকি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল, এটা অনেক আগে ঘটছে ওখানে, তো সে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পর সেখানে পড়েছিল, তো ওইখানে নাকি যে পথিক যাচ্ছিল, পথিক তাকে কোনো সাহায্য করে নাই, সে নাকি অনেক মানে কাকুতি মিনতি করছিল, পথিক তাকে সাহায্য করে নাই, তো যাই হোক, তো এরপর নাকি সে ওখান থেকে চলতে যেয়ে তার গ্রামে ফিরতে যায় অনেক কষ্ট করে, এবং সে নাকি ওই খাত থেকে পড়ে যায় আর কি। তো এরপর থেকে নাকি ওখানে অনেকেই এরকম তাকে দেখে যে সে এরকম পথিকদেরকে দেখতে পায় না, তার একটা হিংসা ভিতরে বলে আর কি, ওখানকার মানুষজনের কাছে প্রচলিত একটা ব্যাপার যে তার ভেতরে ওই জিঘাংসা আছে এবং সেই স্পিরিট ওখানে ট্যাপড হয়ে গেছে। তো এটা নাকি ওখানে প্রচলিত কথা। তো বিক্রম এটা শুনছে এবং শোনার পর সে অবাক হয়, সে অবাক হয় জিনিসটা এবং তার কাছে খারাপও লাগে যে আসলে এরকম কিছু ঘটছিল কি, তার কাছে খুব খারাপ লাগে শুনে। তো যাই হোক, তো এরপর থেকে বিক্রমের একটা সমস্যা হয়, বিক্রম নাকি ঘুমালে নানা বাড়ি যে কদিন ঘুমাইছে তার আশপাশ দিয়ে নাকি ওই যে নাম না জানা পাখি ডাকত একটা, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার সে যখন ফিরে আসে শহরে, আসার পর সে আর তার ভাই পবন এক রুমে ছিল, তাদের বাসার যে বারান্দা আছে বারান্দার কাছ থেকে নাকি পাখির ডাক শোনা গেছে, এবং পাখির ডাক শোনা যাওয়ার পর নাকি বিক্রম লাফ দিয়ে উঠে বলে কি পবন এইখানে স্পিরিট আছে আয়, বলে নাকি পবনকে নিয়ে ছাদে উঠছিল, এবং পবন নাকি দেখছিল যে বিক্রম হেঁটে হেঁটে তাদের ওইখানে একটা গাছ ছিল বাসার পাশে ওই গাছের দিকে হেঁটে গেছিল, এবং ওইখানে যে নাকি অনেকক্ষণ দাঁড়ায় ছিল বিক্রম, মনে হচ্ছিল সে কারোর সাথে কথা বলতেছে এরকম। তো পবন এরপর সন্দেহ করত যে তার ভাইয়ের মধ্যে কোনো ব্যাপার আছে, কারণ পবন নাকি দেখত যে এরপর থেকেই তার ভাই মাঝে মাঝেই এরকম মানে রাতের বেলা ছাদে চলে যায়, আর ছাদে গেলে সে অনেকক্ষণ ফেরত আসে না। তো পবন এরকম তার ভাইকে ফলো করে মানে তার কাছে উদ্ভট লাগছে, আর সে ওই পাখির ডাক এরকম শুনছে এবং সে খুব আশ্চর্য হয়ে গেছিল যে এই পাখিটার ডাকার কিছুক্ষণ পরে তার ভাই যায় ছাদে। তো যাই হোক, সে তার ভাইকে ফলো করে ছাদে গেছিল, তো সে যে দেখে তার ভাই কার সাথে কথা বলতেছে, খুব আস্তে আস্তে গেছিল পবন মানে যা তার ভাই টের না পায়, সে আস্তে আস্তে হেঁটে যেয়ে যখন ছাদের দরজা খুলে বাইরে তাকাইছে, তাকায় দেখে তার ভাই ওই গাছটার নিচেই দাঁড়ায় কার সাথে যিনি কথা বলতেছে, অ্যাজ ইফ কেউ ফোনে কথা বললে কিনা। তো সে ফার্স্টে মনে করছিল তার ভাই মনে হয় ফোনে কথা বলে, তো সে যখন নাকি আস্তে আস্তে আর একটু ভেতরে ঢুকছে তখন তার ভাই হঠাৎ নিচ থেকেই মানে মাথা ঘুরে তাকে বলতেছে পাবান নিচে যা, তুমি নিচে যা আমি আসতেছি। সে তাকায় দেখছে তার ভাইয়ের কাছে কোনো ফোন নাই, আর সে যখন নিচে আসছে এসেও দেখছে যে তার ভাইয়ের ফোন নিচে ছাদে নেয়নি তার ভাই ফোন। তো তার কাছে এটা খুবই একটা আশ্চর্য ব্যাপার যে তার ভাই ছাদে কার সাথে কথা বলতো, আর যতবার তার ভাই ছাদে গেছে সে কিন্তু এই পাখির ডাকটা শুনছে, এবং এই পাখির ডাক সে অনেক কি দিয়ে চেষ্টা করছে যে সে অন্য কাউকে শোনাবে যে এটা কি পাখি এটা ভেরিফাই করার জন্য, কিন্তু সে কখনো এটা শোনাইতে পারেনি, বিকজ এটা তো আসলে হঠাৎ করেই ডাকতো এবং কোনো ঠিক ঠিকানা ছিল না, তো সে কারো সাথে এটা ভেরিফাই করতে পারেনি। আর পাখি একবার ডেকে যে থেমে গেছে সে যে দ্বিতীয়বার এনে কাউকে শোনাবে সেরকমও নাই, আর ভাইয়ের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণে এটা নিয়ে সে আর মানে বাবা মা কারোর সাথে আলাপ করে নাই। তার ভাইকে বলছে অনেকবার যে তুই ছাদে যা কার সাথে কথা বলিস, তার ভাই বলে আরে কিসের কথা বলি আমি আমার মতো ছাদে যাই, তার ভাই তাকে কিছু স্বীকার করে নাই। তো সে অনেকভাবে চেষ্টা করছে এটা কোন পাখি বোঝার, সে ইন্টারনেটে ঢুকে অনেক পাখির সাথে পাখির ডাক শুনে মেলানোর চেষ্টা করছে কিন্তু সে মেলাতে পারে নাই, সে এখনো শিওর না এটা কোন পাখি। আজকে মানে যেদিন এই ঘটনাটা সে শেয়ার করলো তৌফিক আর ইকবালের কাছে, সেই দিন সে ওই পাখির ডাক এত দূরে অন্য একটা দেশে বসে শুনে বেশ অবাক হয়ে গেছে এটা কি পাখি, এবং তৌফিক এবং ইকবাল এরাও কিন্তু বলতে পারে না এটা কি পাখি। তো যাই হোক, সে যখন ঘটনা শেষ করছিল তখন একদম নীরব, তাদের ওইখানে আর কোনো লাইব্রেরি ওইখানে আর কোনো মানুষজন নাই, তো তাড়াতাড়ি তারা হেঁটে ব্যাক করে, তৌফিক আর ইকবালের কাছে একটু জানি কেমন লাগতেছিল, তো তারা ব্যাক করে তাড়াতাড়ি লাইব্রেরিতে এবং তাদের টুকিটাকি জিনিস আছে গোছায় নিয়ে তারা দ্রুত ব্যাক করে, এবং তিনজন ফ্রেন্ড ওই দিন যে ইকবালের বাসায় থাকে ওরা কিন্তু তাদের বাসায় জানে। আসলে তৌফিক নিজে লিখছে যে সে নিজেও ভয় পাইছিল, সে নিজেও ওই দিন খানিকটা ভয় পাইছিল, তার মধ্যে কেমন জানি একটু কেঁথে গেছিল যেভাবে যেই পরিবেশে তাদের শেয়ার করতে পাবেন ঘটনাটা, তাদের কাছে একটু ভয় লাগছিল।
এতক্ষণ শুনে এলাম তৌফিকের শেয়ার করা তার বন্ধু পবনের ভাই বিক্রমের একটি কাহিনী, আবার একটা এক্সপিরিয়েন্স, তার জীবনের একটি এক্সপিরিয়েন্স। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং ভয় মনে হয়েছে, কারণ রাতের বেলা এরকম আমিও ট্রাভেল করেছি বাইরে মোটরসাইকেলে করে, মোটরসাইকেলে ট্রাভেল কিন্তু খোলা জায়গায়, এরকম জায়গাতে ট্রাভেল করেছি যে এই রাস্তা সম্পর্কে অনেকেই আমাদেরকে অনেক কিছু বলেছে যে ভয়ের ব্যাপার স্যাপার ঘটে, লৌকিক অলৌকিক বিভিন্ন ভয়ের জিনিস। আল্লাহর রহমতে আমাদের সাথে কিছু ঘটেনি, সুন্দর করে চলে এসেছিলাম, বাট আমার কাছে বেশ মনে হচ্ছে রোমাঞ্চকর মনে হয়েছে। আর আপনাদের সাথে যদি এরকম কিছু ঘটে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা আপনারা জানেন, তবুও বাবারও বলে দিচ্ছি আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। তো এখন চলে যাব আরো একটি ঘটনায় যেটি আমাদের সাথে শেয়ার করেছে মামুন চৌধুরী রাজশাহী থেকে, তিনি তার নানা বাড়ির একটি লেজেন্ড আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে লেজেন্ডটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমরা এখন চলে যাবো মামুন চৌধুরীর ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অল্পত্র শুনতে পায়। ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে, কোথাও যাবেন না, চলুন আমরা শুনে আসি মামুনের ঘটনা।
ঘটনাটি ঘটেছিল মামুন চৌধুরীর নানা বাড়িতে তার এক কাজিনের সাথে, যার নাম ইরা। 2000 সালের ঘটনা। ইরা তখন SSC পাশ করে কলেজে ভর্তি হবে, এরকম একটা বয়স, আর খুব চটপটে ছিল। আরো অনেক কাজিন ছিল মামুনের সেখানে এবং তারা সবাই সমবয়সী। তারা একসাথে গল্প গুজব করত, আড্ডা দিত, তাদের মতো সময় পার করত। মামুনের নানা বাড়ি সুন্দর একটা গ্রাম, যে গ্রামটার আশেপাশে প্রকৃতি দিয়ে ঘেরা, বেশ বড় ধান ক্ষেত এবং এক সাইডে একটা বিশাল আম বাগান আছে। মানে তাদের বাড়ি থেকে বের হয়ে একটা আইল আছে ক্ষেতের জমি, তার বাইর দিয়ে ওই আইল ধরে হেঁটে গেলে সোজা ঢুকে গেলে আমের বন, মানে আমের বন বলা যায় এটাকে, আমের বাগান না বলে বন বলাই ভালো, কারণ বিশাল এক বাগান। আর এই বাগানের বিশাল অংশের মালিক হচ্ছে ইরার দাদা বা মামুনের নানা। তো আর তার পাশেও আরেকটা এরকম বাগান আছে, বিশাল বাগান, সেটাও বিশাল বাগান, সেটা হচ্ছে ইরার দাদার ভাইয়ের, মানে মামুনের নানার ভাইয়ের বাগান সেটা। তো দুটো বাগান পাশাপাশি এবং দুটো বাগান মিলে এটাকে বন বলা যায়, মানে এত বড়। তো এই আম বাগান নিয়ে ইরাদের পরিবারে অনেক কথা প্রচলিত আছে, তারা অনেক ঘটনা শুনেছে তাদের সবার কাছে, এবং ইরার দাদার বাবা এখানে জিনবন্দি করে রাখছিলেন। তো ওই আম বাগানে কিন্তু ইরাদের বা ইরাদের পরিবারে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, বলতো যে ওখানে ঢোকাই যাবে না, মেয়েদের যাওয়া একবারে নিষেধ। আর ছেলেদেরকেও বলতো যে আম বাগানের বেশি গভীরে এরকম ভর দুপুরে বা সন্ধ্যায় যেতে না, বা রাতে চলাফেরা করতে না, ওখানে নিষেধ। আর ওইখানে নাকি আম পাহারা দেওয়ারও প্রয়োজন পড়তো না, কারণ ওই জায়গাটা নাকি এরকম, ওই যে বলতো যে অনেকে বলতো তারা যে জিন পাহারা দেয়, এরকম এরকম কথা প্রচলিত ছিল আর কি আম বাগান নিয়ে। তো যাই হোক, মামুন অনেকবার গেছে এবং যে সেখানে ঘুরছে কাজিনদের সাথে, আমবাগানে গেছে, ভেতরেও গেছে। তো একবার এরকম এক বৈশাখের সময়, ঝড়ের সময়, তো তখন ওই যে বললাম যে ইরা তখন SSC পাশ করছে, কলেজে ভর্তি হবে এবং খুব চটপটে, সে কিন্তু কথা শুনত না, তার অন্যান্য যে কাজিন ছিল ছেলে মেয়ে ওদের নিয়ে সে হাঁটাচলা করত, দৌড়ায় সে আমবাগানেও চলে যেত, ওদিকে ঘুরত। তো ইরা প্ল্যান করছিল তার কাজিনদের সাথে, বলছিল যে এইবার যখন ঝড় আসবে আমরা আম আনতে যাব। তো কাজিনরা অনেকে বলছে আরে এটা যাওয়া নিষেধ, এটা জানোস না সমস্যা হয়। তো ইরা বলে আমি গেছি তো, আমি স্কুল থাকতে গেছি, আমি তখন ছোট ছিল, আমি গেছিলাম। সে বলছে যে তার কোন চাচার সাথে সে গেছে, যে ঘুরে আসছে আম বাগানে। তো তার কাজিনরা কয়েকজন কথা শুনে তারপর তার কথায় আর কি তার প্ররোচনায় রাজি হয়, বলে ঠিক আছে ঝড় আসলে আমরা যাব। তো এরকম একদিন সন্ধ্যায় বাতাস ছুটল, বেশ বাতাস ছুটছে, বাতাস ছুটছে মানে মোটামুটি দেখা যাচ্ছে তাদের যে টিনের চাল এটা মানে পটপট করতেছে, ওনা বাতাসে উড়ে যাবে এরকম অবস্থা। এর মধ্যে তারা বুঝলো যে এই তো ঝড়ে এখন আম পড়বে। তো ইরা এবং তার কাজিনরা কয়েকজন মিলে প্ল্যান করে বেরোল। ইরা মাথার মধ্যে তার অন্যা বেচায় নিছে ভালো মতন, যাতে তাকে দেখতে না পারে বাসার কেউ, মানে বুঝতে না পারে। তারা চুপি চুপি, তারা এরকম পাঁচজন কাজিন বের হয়ে গেল বাসার থেকে। এবং যখন তারা বেরিয়েছে বাতাস প্রচন্ড ছুটছে, দেখতেছে বাতাসে একেবারে গাছের পাতা টাতা নুয়ে যাচ্ছে, টিনের চালের উপর দিয়ে এরকম নড়তেছে, এরকম ফসলের মাঠ শুয়ে যাচ্ছে। এর মধ্যে তারা সাহস করে বের হলো এবং সে আইল ধরে রওনা দিল। চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে ঝড়ের যে একটা মানে তাণ্ডব আসতেছে এটা বোঝা যাচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে গেছে, মানে নাকের মধ্যে কেমন একটা মাটির গন্ধ লাগতেছে এরকম বুঝতেছে। তারপরও তারা যাচ্ছে এবং ইরা নাকি খুব এনজয় করতেছিল ব্যাপারটা, খুব এনজয় করতেছিল এই ওয়েদারটা। মানে সে নাকি মানে কাজিনদের মধ্যে চিৎকার করতেছিল যে মানে হেভি মজা লাগতেছে এরকম। তো যাই হোক, তার ছেলে কাজিনরাও তাড়াতাড়ি গেল এবং সবাই মিলে ঢুকে গেল আমবাগানে। আমবাগানে বাগান ঢোকার পরে তারা দেখতেছে ওইখানে মনে হচ্ছে যে একেবারে তুলকালাম কাণ্ড, মানে ডালপালাগুলো এরকম এরকম করতেছে, পুরা বাঁকা হয়ে যাচ্ছে এরকম। তো তারা ঢুকে গেল যেখানে এবং অনেক জায়গায় দেখলো যে আম পড়ে গেছে, অনেকগুলো আম ছুটে ছুটে পড়ছে। তো সাথে সাথে আম কুড়ানো শুরু করলো তারা, এবং তার এক কাজিন এরকম বস্তা নিয়ে আসছিল, বস্তার মধ্যে সেই আমগুলো ঢুকাচ্ছে, ঢুকায় ঢুকায় রাখতেছে। এবং মোটামুটি তারা সবাই ব্যস্ত হয়ে গেছে আম কুড়ানোতে, মানে তাদের আর খেয়াল নাই, তারা নিজেদের ঘুষের মধ্যে নাই, যে যেভাবে পাচ্ছে আম কুড়া এনে ওই যে নিজের যে জামার এখানে নিতেছে, আবার এনে ওই বস্তায় রাখতেছে এরকম। তো এর মধ্যে ঝড়টা বেড়ে গেল, বৃষ্টি পড়া শুরু হলো, তুমুল বর্ষণ শুরু হলো এবং বর্ষণের সাথে বাতাস একই সাথে, মানে ভিজিবিলিটি অনেকটাই মানে নাই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আমবাগানের ভিতরে। তো তার কাজিনের মধ্যে যে একটু সচেতন ছিল, তার নাম ছিল রনি, তো সে সবাইকে ডাকা শুরু করছে, এই অমক কই তমক কই ইরাকে খুঁজতেছে, ইরা তাদের মধ্যে একটু বড়, এই কাজিনের ইমিডিয়েট ছোট সে, তো রনি খুঁজতেছে ইরাক ওই ইরাক ওই, তো দেখতেছে যে সবাইকে পাওয়া গেছে চারজন তারা আছে, ইরাকে পাচ্ছে না। তো রনি তখন মাথা খারাপ হয়ে গেছে, আরে তো বাসায় গেলে তো খবর আছে এরকম হবে, তো রনি তখন বলে তাড়াতাড়ি দাঁড়া আমি আসতেছি, সে দৌড় দিয়ে সামনের দিকে যায় যে জায়গাটা খোলা, চিন্তা করে ইরাকে ওদিকে গেছে নাকি, সে দৌড়াতে দৌড়ে যে সামনে যায় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মানে বাতাসের প্রচন্ড ঝাপটা আর আকাশে কড়কড় শব্দে বাজ পড়তেছে। তো রনি এক জায়গায় তাকায় দেখলো যে তাদের ওইখানে বেশ বড় আম গাছ ছিল, একটা পুরানো অনেক পুরনো আম গাছ, সেখান থেকে তাকায় দেখলো যে বিজলি চমকাইছে, বিজলির আলোতে দেখলো যে ইরা হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে, তার চলাটা কেমন জানি একটু মানে অন্যরকম, মানে দেখে মনে হচ্ছে না খুব স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছে, মানে এত ঝড় বৃষ্টি বাজ পড়তেছে এর মধ্যে তার কোনো ভ্রুক্ষেপ নাই, সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, আবার কড়কড় শব্দে বাজ পড়ল। এই এই যে বিজলিটা চমকাইছে এটার আলোতে রনি দেখলো যে গাছের নিচে একটা মহিলা দাঁড়ানো, সেই মহিলার মাথার মধ্যে লম্বা করে ঘোমটা টানা, লম্বা করে ঘোমটা টানা, মানে তার মুখ দেখা যায় না, মনে হচ্ছে শাড়িটা এমন ভাবে পেঁচাইছে মানে সারা শরীর তার শাড়ি দিয়ে এইভাবে পেঁচানো আর মাথার ঘোমটাটা এইভাবে লম্বা করে টানা, এভাবে অদ্ভুত ভাবে দাঁড়ায় আছে আর ইরা তার দিকে হেঁটে যাচ্ছে। তো রনি তার যত শক্তি আছে কণ্ঠস্বরে সে চিৎকার করলো, ইরা ইরা বলে চিৎকার করলো, মানে তার চিৎকার এই বৃষ্টি আর বাতাসের ইসে অনেক ঢাকা পড়ে যাচ্ছে আর কড়কড় বাজের শব্দে, কিন্তু তারপরও ইরা এক ফোঁটাও শুনল না, তার কাছে কেন জানি মনে হচ্ছে যে মহিলা শুনছে ইরা শুনতেছে না। তো রনির প্রচন্ড মানে ভয় লাগছে, আবার সে চিন্তা করতেছে ইরা কই যাচ্ছে, তো রনি যাওয়া শুরু করলো সামনে আস্তে আস্তে, মানে সে আবার খুব দ্রুত যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে, তার ভয়ও কাজ করতেছে, দেখতে যাচ্ছে ইরা কই যায়, আরো অনেকখানি গিয়ে সে ইরা বলে ডাক দিল, ইরা বলে ডাক দিল, তখন দেখলো যে ইরা তার দিকে তাকালো, মাথা ঘুরায় তাকালো, তাকায় তাকে হাত দিয়ে এরকম বললো, মানে দূরে মানে চলে যেতে বলে যেরকম হাত দিয়ে এরকম করে ইশারা করলো, সেই ইশারার মধ্যে এমন কিছু ছিল যে রনি প্রচন্ড ভয় পায়, সে প্রচন্ড ভয় পেলেও সে করে কি ইরার দিকে দৌড় দেয়, ছেড়ে একটা দৌড় দেয়, তো ইরার দিকে দৌড় দিচ্ছে ইরাকে ধরার জন্য, এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, এর মধ্যে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং দৌড়াইতে দৌড়াইতে সে দেখতেছে যে ওই যে মানে ঘোমটা দেওয়া মহিলাটা আরেকটু কাছে চলে আসছে, ইরা তার দিকে যাচ্ছে। তো রনি প্রায় শখানেক ফিটের মতো দৌড়াই গেছে, মানে ইরার সাথে তার আরো দূরত্ব মনে করে আরো 200 ফিটের মতো এরকম, এরকম সময় হঠাৎ করে তার মনে হলো যে বাতাসের ঘূর্ণি একটা, মানে গাছের পাতা টাতা সহ একটা বাতাসের ঘূর্ণি এরকম ঘুরে আসতেছে, খুবই আশ্চর্যজনক একটা টর্নেডোর মতো। তো রনি ভয় পেয়ে গেছে এবং সেই ঘূর্ণির মাথা একদম উপরে উঠে গেছে, মানে একদম উপরে মানে আকাশের দিকে উঠে গেছে টর্নেডোর মতো, জাস্ট লাইক টর্নেডো যেরকম আসে উপর থেকে নামে সেরকম, সেটা ঘুরতে ঘুরতে এসে ইরাকে নিয়ে গেল, ইরার উপরে চলে গেল এবং ওই বাতাসের সাথে ইরা মিশে গেল, মানে রনির আত্মা উড়ে গেছে। এবং একটু পরে বাতাসটা এমন ভাবে গেল রনির পায়ে দিয়ে, রনি দৌড় দিয়ে বাতাসটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো একটা, কিন্তু সে পা পিছলায় পড়ে গেল কাদার মধ্যে, পড়ে সে চোখে অন্ধকার দেখতেছে, সে দেখলো ওই বাতাসের ঘূর্ণিটা ঘুরতে 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 চলে গেল এবং ওই মহিলাটা ওইখানে নাই, সে গাছের নিচে যে মহিলাটাকে দাঁড়ানো দেখছিল সে ওই মহিলাকেও দেখলো না। তো রনির তো পুরা মানে কিছুই আর মানে মাথা কাজ করতেছে না, তার আত্মা উড়ে গেছে, সে অন্ধকার এর মধ্যে মাঝে মাঝে বাজ পড়তে সেটার আলোতে আলোকিত হচ্ছে আমবাগানটা, সে তাড়াতাড়ি উঠলো ওইখানে উঠে দৌড় দিল, সে অন্যদেরকে রেখে আসছে, বাকি তিনজন ওইখানে আসছে ওদিকে, সে দৌড়ে আসলো দেখলো যে ওরা তিনজন কাঁচু মাচু হয়ে একটা গাছের নিচে দাঁড়ায় আছে, তাদেরকে দেখেও মনে হচ্ছে অনেক ভীত সন্ত্রস্ত, তো সে দৌড় দিয়ে এসে বলল যে ইরারে ঝড়ে নিয়ে গেছে, তো ইরারে ঝড়ে নিয়ে গেছে শুনে তো এদের মধ্যে যে ছোট ছিল সে কান্না শুরু করলো আর বাকিরাও ভয়ে একেবারে পাংশু হয়ে গিয়ে বলা শুরু করলো যে রনি ভাই এখন কি হবে, এখন বাসায় কি করবে বলে কান্নাকাটি শুরু করছে সবাই। তো যাই হোক, এখন কিছু করার নাই, ওদের সবাই নিয়ে রনি বাসায় আসলো, এর মধ্যে বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি, তো বাসায় এসে ইরাদের বাসাই মানে ইরাদের যে ঘরটা ওইটা দিয়ে দরজা নক করলো আগে, করার পরে ইরার আব্বা বেরেলো, বললো কি হয়েছে, তো রনি বলল যে কাকা ইরারে তো ঝড়ে নিয়ে গেছে, ইরানে ঝড়ে নিয়ে গেছে, এটা শোনার পর তো তার বাবা কিছুক্ষণ বুঝে নাই, তারপর যখন সে বলল যে এরকম বাতাসে উড়ায় নিয়ে গেছে, তিনি অবাক হয়েছেন ফার্স্টে, অবাক হয়ে তিনি তো চিৎকার করে উঠছেন, উঠে ফার্স্টেই রনিকে ধরছেন মারার জন্য, তো রনি বলতেছে যে আমার বাইরে না আমি কি করব, ইরাই নিয়ে গেছে সবাইরে। তো যাই হোক, বাসার মধ্যে বিশাল একটা হট্টগোল, বিশাল অবস্থা খারাপ, আরো মানুষজন আসলো যে ইরার আব্বা কাঁদতেছে, ইরার আম্মা কাঁদতেছে, বিশাল অবস্থা এরকম এই সেই, এখন কি হবে তারা চিন্তা করে পাচ্ছেন, এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, ইরার বাবাকে থামায় রাখা যাচ্ছে না, তিনি বেরোবেন, তিনিও বেরোবেন কিন্তু কোথায় যাবেন তিনি, তিনি চিন্তা করতেছেন কিন্তু মানে তাকে থামায় রাখার চেষ্টা করতেছে অন্যরা, মানে তার ভাইরা থামবেন না। এক পর্যায়ে তিনি ঘরের থেকে হারিকেন ছো দিয়ে নিয়ে এবং লাঠি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন ঘর থেকে। এবং তিনি দৌড় দিয়ে কোথায় যাচ্ছেন বোঝার চেষ্টা করতেছেন। তার ভাই বলতেছেন লাস্টে রনি, আব্বা রনিকে বললেন যে তুই যা পিছিয়ে পিছিয়ে যা, তুই যা না তুই তো চাচা কই গেছে যা। তো রনিও দৌড় দিল পিছনে পিছনে। তো রনি যেতে যেতে দেখতেছে দৌড়ায় যে তার তার যে চাচা হারিকেন নিয়ে দৌড়াইতেছে সামনে ইরার আব্বা, এবং তখন বৃষ্টি অনেকটা কমে আসছে, মানে হালকা হালকা ছাটা ছাটা বৃষ্টি, ছিটা ছিটা বৃষ্টি আর কি। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে ইরার বাবা দৌড়েছে পাড়া দিতেছে, যেখানে মানে পানি ছিটে উঠতেছে, মানে ভয়ঙ্কর অবস্থা, কাদা কাদা হয়ে গেছে ওখান থেকে, সেও দৌড়াচ্ছে পিছনে। তো আবার রাগের চোটে তিনি মাথা ঘুরায় দেখছে যে রনি আসতেছে পিছনে, রনিকে ধমক দেবো যে তুই যা বাসায় যা, তোর আশা লাগবে না বলে চিল্লাইতেছে। তো রনি আর কি করবে, চাচা পিছু পিছু দৌড়াইল। তো দৌড়াইতে দৌড়াইতে এখন তার ইরার বাবা বুঝছে যে আসলে রনিকে তো দরকার এখানে, আর সে মাথা গরম করে কি করবে, রনির তো দোষ নাই। তো রনি বললো যে এদিকে আসেন চাচা, নিয়ে গেল। তো যেইখানে সে দেখছিল তো বললো এইখান থেকে বাতাস নিয়ে গেছে। তো ইরার আব্বা ওই গাছটাকে দেখে কেন জানি ভয় পাইছে, যে এই গাছটার মানে ওই সামনে যেখান থেকে নিয়ে গেছে বলছে, তো বলছে এইখানে ছিল, বলে যে এইখানেই তো দাঁড়াই ছিল, কিন্তু আর একটা ব্যাপার ঘটছে চাচা। বলে কি? বলে ওই গাছের নিচে এক মহিলারে দেখছি এরকম। ইরার আব্বা তো একদম ভয়ে, মনে হলো যে সে একদম বাংশ হয়ে গেছে, হারিকেনের আলোতে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, প্রচন্ড ভয় পাইছে। তো বলে কি কি বলিস তুই? বলে যে হ্যাঁ এরকম এরকম ঘটনা। ইরার আব্বা মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়লো, একদম বসে পড়ে তিনি বিড়বিড় করে ধোয়া পড়তেছেন। তখন রনি বলল যে চাচা উঠেন, অনেক কষ্ট করে উঠালে দেখলো যে একদম শরীর ছেড়ে দিছে ইরার আব্বার। তো তাকে বাসায় নিয়ে আসলো, বাসায় এনে তিনি বললেন, তার ভাইদেরকে ডাকলেন, তার ভাইদের সাথে কথা বললেন, ওনার বড় ভাই ছিলেন, তাকে বললেন যে কি হয়েছে। এটা শুনে তো দেখা গেল যে মানে ইরার চাচারাও খুব চিন্তিত হয়ে গেল, তারা নিজেদের মধ্যে আলাপ করতেছে। তো রনি শুনতেছে যে তার মানে চাচারা বলতেছে যে মনে হয় ওরে জিনে নিয়ে গেছে, ওরে জিনে নিয়ে গেছে এখান থেকে, এখন কি করবে। তার আলোচনা করে তাদের ওখানে একজন পীর সাহেব ছিলেন, তিনি অনেক বড় একজন মানে খুব কামেল মানুষ, তার কাছে যাওয়ার ডিসাইড করলেন তারা, যে তার কাছে যাবেন। তো রাতের বেলায় ইরার চাচারা ইরার বাবাকে সহ চলে গেলেন সেই পীর সাহেবের কাছে। তো পীর সাহেব ঘুমায় গেছিলেন রাতের বেলা, উনি আর্লি ঘুমায় জানতে, তিনি উঠছে মানুষ এসে যেহেতু ওনাকে এরকম ডাকতেছেন, তারপর তিনি উঠছেন। ওঠার পর তিনি বললেন কি হয়েছে, তো ইরার বাবা কান্নাকাটি করে বললো যে আমার মেয়েকে তো এরকম এরকম এসে নিয়ে গেছে, বাতাসে নিয়ে গেছে, তো ওইখানে নাকি আমার এই ভাইসটা দেখছে যে এরকম একটা ই দাঁড়ানো ছিল। তো তিনি বললেন যে আচ্ছা দেখি কি করা যায়, আপনারা বসেন। বসতে দিয়ে তিনি গেলেন, একটু পর তিনি উজু করে এসে তিনি ঘরে ভিতরে ঢুকে নফল নামাজ পড়লেন, পড়ে বসলেন যে আমি এখন একটু ইসে বসতেছি, একটু মোরাকাবা করবো, বসবো আমি দেখি। তো ওনারা বসলেন, তো অনেকক্ষণ পর তিনি আসলেন, পীর সাহেব আসলেন, এসে বললেন যে আমি তো স্পষ্ট কিছু বলতে পারি না, তবে আমি যতটুকু বুঝতে পারছি ওকে একটা খারাপ জিন নিয়ে গেছে এখান থেকে, যেটা এই আমবাগানের এখানে থাকে, এবং এটা সম্ভবত ওই নদীর পাড়ের কোথাও তাকে নিয়ে গেছে, তো এটা খোঁজ নিতে হবে। তো নদীর তখন সাথে সাথে ইরার আব্বা বলছে নদীর পাড়ে কোথায়, আমি যাব এখনই। বলে আপনি এখন কিভাবে যাবেন রাত্রেবেলা? বলে আমি যাব, আমার সাথে আমার ভাইরা যায় যাবে, নাহলে আমি একাই যাব। তখন পীর সাহেব বলে যে আসলে কোন লোকেশন সম্বন্ধে শিওর না হয়ে এভাবে যাওয়া ঠিক না, আচ্ছা আপনারা আমাকে একটু সময় দেন, ফজর পর্যন্ত সময় দেন। ইরার বাবা খুব বলে যে আমি এতক্ষণ অপেক্ষা করবো, কান্নাকাটি করতেছে। তো তখন পীর সাহেব বললেন আচ্ছা আমি আবার একটু বসি। তো তিনি আবার একটু বসলেন নিজের মতো, বসে মোরাকাবা করলেন। অনেকক্ষণ পর বললেন যে নদীর পাড়ে ওইখানে ওই যে বট গাছ আছে, ওই বট গাছের কাছে যে একটু খোঁজ নিতে পারেন, ওখানে দেখেন আমি যতটুকু মানে ই পাচ্ছি ওইখানেই আছে সে কোথাও। তো সাথে সাথে ইরার বাবা বলল যে ঠিক আছে হুজুর, আমরা আসতেছি, আপনি আইসেন পর একটু ঝেড়ে দেন, আমি যদি মেয়েকে পাই দোয়া করেন আমার জন্য। বলেই তিনি ওখান থেকে উঠে বের হয়ে আসছেন। তো সাথে সাথে তার ছোট ভাইরা বের হয়ে আসছে দুজন তার সাথে, এসে বলতেছে যে ভাইজান আপনি এখন যাবেন এই রাত্রেবেলা কিভাবে, এই নদীর পাড়ের কথা যে বলছে পীর সাহেব, এটা তো অনেক দূরে, আপনার ওই রাস্তা দিয়ে ঘুরে তারপর নদীর পাড়তে যাইতে হবে, পাড়তে যাইতে হবে, নাহলে তো সম্ভব না, কেমনে। তো তিনি বলছেন যে আমি যাবো এখন, তোরা গেলে যাবি, নাহলে না আমি একাই যাবো তাহলে। তো যাই হোক, তাকে তার একা যেতে দিবে না, তার দুই ভাইও তার সাথে রওনা দিল, সাথে তাদের ওই কাজিন ইরার কাজিন রনিকেও নিল, এবং তারা সবাই হাতে লাঠি সোঁটা নিয়ে রওনা দিছে। ইরার বাবা যেভাবে ছিলেন সেভাবে রওনা দিছেন, এবং এই রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক দূরের রাস্তা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। ইরার বাবা ক্রমাগত কাঁদতেছেন, আর রনি সান্ত্বনা দিচ্ছে চাচাকে, বলতেছে চাচা কান্দেন না। তো যাই হোক, হেঁটে যেতে যেতে হঠাৎ তারা দেখলেন নদীর পাড়ে যখন আসছে, দেখে নদীর ওখান থেকে একটা নৌকা আসতেছে। নৌকার মধ্যে এরকম বাতি জ্বালানো, মানে কুপি বাতি জ্বালায় রাখছে নৌকারি। তখন বৃষ্টি তো থেমে গেছে, কুপি বাতি জ্বালানো, একজন জেলে যাচ্ছে ওখান দিয়ে। তো জেলে তাদেরকে বলতেছেন, হে আপনারা কে, ওখান থেকে হাঁক দিচ্ছেন নদীর মধ্যে থেকে, মানে রাস্তার দিকে। কারণ সে দেখতেছে এরকম চারজন মানুষ হাতে লাঠি সড়কি নিয়ে এবং হাতে হারিকেন নিয়ে হেঁটে যাচ্ছে। তো সে হাঁক দিছে, আপনারা কে, কোন দিকে যাইতেছেন? তো তখন তারা এখানে বলে যে আমাদের মেয়ে হারাই গেছে, ঝড়ে নিয়ে গেছে এখান থেকে, ঝড়ে নিয়ে গেছে, এখন খুঁজতে যেতেছি। তো ওই যে জেলে ছিল নৌকায়, সে বলে যে আপনাদের মেয়ে? বলে হ্যাঁ। আমি তো এখান থেকে কান্না শুনছি, চিৎকার শুনছি। বলে কোথায়? ওই দিকে, ওই যে শ্মশানের ওদিকে। তখন বলে কি বলেন? হ্যাঁ, কা আসেন, আপনাদেরকে নৌকায় করে নিয়ে যাই। তো তখন তারা তাড়াতাড়ি হেঁটে নদীর একদম পাড়ে আসে, নৌকাটা কোনো মতে ভিড়ায়, কারণ ওই জায়গা মানে ওইভাবে নৌকা ভিড়ানোর মতো অবস্থা নাই, এমন ভাবে ভিড়ায় একটা সাইডে। তো সেখান থেকে তারা নৌকায় উঠে, নৌকায় উঠে চারজন তিনি নৌকা নিয়ে যাওয়া শুরু করেন জেলে। তো যাচ্ছেন নদীতে, মোটামুটি ভালোই পানি এবং বেশ ঢেউ আসতেছে। এবং তখন জিজ্ঞেস করতেছে ইরার কাজিন রনি, জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আপনি কোথায় শুনলেন চিৎকার বা কান্নাকাটি? বলে আরে আমি ওদিক দিয়ে আসতেছিলাম, আমি তো ওখানে জাল বাই, তো আমি জাল বেয়ে যখন আসতেছি, তো আমি শ্মশানের এই সাইড দিয়ে আসতেছি, ওইখানে বিশাল একটা পাকুড় গাছ আছে, তো ওই পাকুড় গাছের কাছ থেকে আমি হঠাৎ শুনতেছি যে মেয়ে মানুষ কান্দে, চিৎকার করে করে কান্দতেছে। হ্যাঁ, আমার যাতে দাও, আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও, এরকম। আমি যে কি এখানে চিৎকার করে, আমি ভয় পাইছি যে কোনো খারাপ কিছু এখানে হচ্ছে নাকি, বা খারাপ মানুষ নাকি। তো আমি সাথে সাথে নৌকা নিয়ে একটু কাছাকাছি গেছি, ওই জায়গায় কিন্তু মানুষ ভিড়ে না, শ্মশানের ওই দিকটা ভয় পায় মানুষ, মানুষ বলে যে ওই জায়গায় শাকচুন্নি আছে, মানুষ ভয় পায়, তো ওদিকে যায় না। তা আমি তারপরও নৌকা নিয়ে একটু কাছে গেছি, তখন দেখি যে এক মেয়ের মতো এরকম গাছের মধ্যে বসা বোঝা যাচ্ছে, অন্ধকারে গাছের উপরে বসা একটা মেয়ে মানুষের মতো, এবং সে ওখানে কান্দতেছে। তো এই কান্না শুনে আমি মানে ভয় পেয়েছি এবং চিৎকার করতেছে, একটু পরে বকা দিতেছে কারে, এতে আমি প্রচন্ড ভয় পেয়েছি। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি নৌকা নিয়ে সরে আসছি ওখান থেকে। তো তখন রনি বলল যে ভাই আপনি যদি কাছে যেতেন, কে কাছে যাবে, তুমি থাকলে যাইতে নাকি? তো রনি আর কিছু বলল না, সে চুপ করে গেল। এদিকে ইরার বাবা কাঁদতেছে আর দোয়া পড়তেছে, আর তার চাচারা বলতেছে যে এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে যান, একটু কাজ দিয়ে যান, এরকম মানে ইনস্ট্রাকশন দিতেছে আর কি। তো সে বলতেছে যে আমি যাচ্ছি, আপনারা বসেন চুপচাপ। তো মাঝেই বাইতে বাইতে এক সময় তারা দেখল দূরে গাছটা, এবং ওই গাছটা দেখে সবার বুকটা কেমন যেন কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ নাই, মানে কোনো চিৎকার যে কিছু শব্দ নাই, পুরা নিস্তব্ধ, রাত্রের শব্দ, রাতের বেলা বৃষ্টি থেমে গেলে যেরকম ব্যাং ডাকতে থাকে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ চারিদিকে, আর নদীর কুলকুল শব্দ। তো নৌকাটা নিয়ে ওই জেলে একটু ভয় পাইছে, জেলে বলতেছে যে আমি কি পাশে ভিড়েব, এখন সে ভয় পাচ্ছে, ভিড়ানোর কথা বলে সে ভয় পাচ্ছে, বলে যে হ্যাঁ ভিড়ান, আমরা আসি না, কোনো সমস্যা নেই, আপনি আসেন। তো জেলে খুব অনিচ্ছা সত্ত্বে ভয়ে ভয়ে আস্তে আস্তে সে তার নৌকাটা নিয়ে একটা সাইডে, যে জায়গাটা একটু নিচু, ওই জায়গাটা ঠেকাল। তো ঠেকানোর পরে প্রথমেই দেখা গেল দৌড় দিয়ে ইরার বাবা নামলো, ইরার বাবা নামার পরে তার চাচারা নামলো, রনিও নামলো। রনি বললো যে আপনি থাকেন, আপনি যান না এখান থেকে, আপনার কিন্তু আমরা ই দিব, টাকা পয়সা দিব, আপনি যান না এখান থাকেন। তো লোকটার কিছু বললো না, চুপ করে দাঁড়ায় থাকলো, বলে যে আপনি কোথাও যান না। তো বলার পর তারা যখন নেমে গেছে, মানে ইরার বাবা চাচারা রনি, তারা যখন সবাই নেমে গেছে, নেমে দৌড়ায় সামনে যাচ্ছে, হঠাৎ করে ইরার বাবা দেখলো তার সামনে একটা কালো কুকুর, বেশ বড় কালো কুকুর, এবং সেটা বেশ ভীতিকর টাইপের বড়, এবং দাঁড়ায় আছে এবং মাথাটা কেমন করে রাখছে তার দিকে, মাথাটা বাঁকা করে তাকায় আছে, একটু পর ঘড় করে শব্দ করলো মুখের ভিতর থেকে ইরা বাবাকে দেখে। তো সাথে সাথে ইরার চাচারা পিছায় গেল ওই কুকুরটাকে দেখে, এবং ঘর শব্দ শুনে ভয় পেয়েছে, পিছায় গেল, রনিও কিছুটা পিছায় গেছে। ইরার বাবা একটা হাঁক দিয়ে লাঠি যে হাতে ছিল তার, সে লাঠি নিয়ে সে দোয়া পড়তে পড়তে সামনে এগিয়ে গেল, এবং সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে সে, এবং কুকুরটা পিছায় যাচ্ছে এবং ঘর ঘর করতেছে, পিছায় যাচ্ছে। একটু পর ভয়ঙ্কর শব্দে মানে কান্নার মতো করে ডেকে উঠল কুকুরটা, এত জোরে মানে মানুষের কলিজা উড়ে যাবে। মানে রনি এবং ইরার চাচারা বেশ খানিকটা ভয় পেয়ে গেছে, কিন্তু ইরার বাবা আসলে তার মেয়ের জন্য চিন্তায় ছিল, সে ভয় পায় নাই, সে কিন্তু জানে না যে আদতে আসলে কি ওখানে তার মেয়ে আছে না কে আছে, সে কিন্তু জাস্ট ওই জেলের ঘটনা শুনছে। তারপরও সে সামনে গিয়ে গেল আর ধোয়া পড়তেছে, সে লাঠিটা জোরে জোরে মাটিতে মারতেছে, কুকুরটা একটু একটু করে পিছায় যাচ্ছে। এটা যে একটা স্বাভাবিক কুকুর না ইরার আব্বা বুঝে গেছে, যেটা কোনো স্বাভাবিক কুকুর না, এটা মানে খারাপ কোনো জিনিস, এবং নালে কোনো কুকুর এইভাবে থাকে না। হ্যাঁ, এবং ওই জায়গায় তো এমন কিছু নাই যে কোনো কুকুর ওখানে থাকবে রাতের বেলা, ওখানে বড় বাকুড় গাছ আছে এবং এছাড়া আর কিছু নাই। তো এবং মানুষজন নাকি ওইটারে ভয় পায়, ওই জেলেও বলছে এবং তারা জানে, গ্রামের মানুষরা জানে যে ওই দূরে শ্মশানে বলে পাকুড় গাছ আছে, ওটা অনেক পুরনো গাছ এবং অনেকে নাকি বিশ্বাস করে ওইটার ওইটা নাকি ওইটার উপরে চড়ে নাকি একটা পেট নিয়ে আসছিল একসময় এখানে, তারপর থেকে ওইটা আছে। তো যাই হোক, ওই মাটিতে বাড়ি দিতে দিতে ওইটার কাছে চলে আসলো কুকুরটার, মানে কুকুরটা তার সাথে ডিস্টেন্স খুব কম, তখন কুকুরটা মনে হচ্ছে ওনাকে আক্রমণ করে বসবে এরকম একটা অবস্থা, তখন ইরার আব্বা একটা জোরে সুরা পড়া শুরু করলো। এবং এইটা যখন নাকি তিনি যখন জোরে জোরে পড়া শুরু করছেন, তখন নাকি কুকুরটা ওখান থেকে মানে একটা প্রচন্ড শব্দ করে পিছন দিকে ছুটে পালায় গেছে ওদিকে দৌড় দিয়ে। এবং নাই তো তিনি যখন নাকি সামনে আরো বাড়া শুরু করলেন এবং তার ভাইরাও পিছিয়ে পিছিয়ে আসলো, তখন আস্তে আস্তে দেখলেন যে পাকুড় গাছের নিচে চলে আসছেন তারা। পাকুড় গাছের উপরে আসার নিচে আসার সাথে সাথেই কেমন জানি নাকি সুরে কোন একটা মেয়েলি কণ্ঠ কি জানি বলে উঠল তাদের, অস্পষ্ট ভাবে বুঝে নেই, তারপর শুনতেছে যে মানে চিৎকার করতেছে কারো সাথে, হ্যাঁ যা যা এরকম করে চিৎকার করতেছে। তো ইরার বাবা কিন্তু চিনে ফেলছে যে এটা যেই নাকি কণ্ঠে হোক যেটা হোক তার মেয়ের কণ্ঠ। তিনি নাকি চিৎকার করে বলতেছেন তার মেয়েকে, বাবা তুই নিচে নেমায় ইরা, তুই নিচে নেমায় নিচে নেমায়। তখন নাকি খুব হাসির শব্দ শুনতেছে উপর থেকে, তো শুনতেছে বলতেছে ইরা, ইরার কণ্ঠ বলতেছে যামুনা, রনিও চিনছে চাচারাও চিনছে ইরার কণ্ঠ, বলছে যামুনা আমি এখানে থাকমু বলে হাসতেছে। তো ইরার বাবা তখন আবার যে সুরা পড়ছিলেন কুকুরকে দেখে ওটা পড়া শুরু করলেন, এবং ওটা পড়ার সাথে সাথে নাকি ইরা ধপাস করে নিচে পড়ছে, নিচে পড়ছে। তিনি তাড়াতাড়ি যে ধরতে গেছেন, তিনি নিজেও পড়ে গেছেন মেয়েকে নিয়ে। তো যাই হোক, ব্যথা পাইছেন, নিজে ব্যথা পাইছেন, মনে হয় মেয়েও ব্যথা পাইছে। তারপরে তারা এই চাচা এবং ইরার বাবা আর ওই তার কাজিন সবাই মিলে তাদের ইরাকে ধরে, তার বাবা খুব ব্যথা পাইছে, তার বাবাকেও ধরতে হয়েছে, ধরে তারা নিয়ে আসছেন। এসে দেখে যে না, নৌকার লোকটা যায় নাই। তো সেই নৌকার জেলে বলতেছে যে আমি খুব ভয় পাইছিলাম, এই কুকুরের ডাক শুনে আমি খুবই ভয় পাইছিলাম, আমার মনে হয়েছিল যে নৌকা সরায় নেই, পরে আপনাদের কথা ভেবে আর আমি সরি নাই, সরতে পারি নাই, আমার কাছে মানে খারাপ লাগছে, তখন তখন থেকে গেছি প্রচন্ড ভয় লাগার পরও। তো যাই হোক, কিভাবে পাইলেন মেয়েরা, তখন বলল যে এরকম এরকম ঘটনা, পুরো ঘটনাটা আবার সুন্দর করে বলল আর কি তারা যে কি ঘটছিল। তো তিনি তখন বললেন যে এই তো আপনাদের আল্লাহর রহমত আছে যে আপনারা এরকম খুঁজে পাইছেন, এরকম তো পায় না। তো যাক মানে এখন কই যাবেন, বলছে যে পীর সাহেবের বাসা যাব। তো তিনি বললেন যে ওই জেলে বললেন যে আমি নৌকা নিয়ে যত কাছাকাছি পারা যায় আপনাদের নামাইতেছি ওইখানে, এরপর আপনাদের বাকিটা তো হাঁটতে হবে। তো তারা রাজি হইল। যাই হোক, ইরা কিন্তু বেহুশ, তার কোনো হুশ নাই, সে মানে একদম ঘুমায় আছে এরকম। তো যাই হোক, নৌকা নিয়ে তারা নিয়ে গেল সেই জেলে, তাদেরকে নিয়ে গেল যত কাছাকাছি পারা যায় পীর সাহেবের বাসার লোকেশনের কাছে, তখন নামাইলো। তো ইরার চাচারা বলল যে আপনি একটু কষ্ট করে কালকে আসেন ভাই, আপনাকে আমরা এটার জন্য আপনারা পুরস্কৃত করবো, আপনি যে আমাদেরকে সাহায্য করছেন। লোকটা নাকি বলতেছে না না লাগবে না, অসুবিধা নেই, আপনাদের সাহায্য করছেন তো কি আছে, বলে আমি এমনি খবর নিতে আসবো কালকে কি ব্যাপার, আপনাদের সবকিছু ঠিক হয়েছে নাকি, বলে আচ্ছা। যাই হোক, লোকটাকে তারা বিদায় দিয়ে ইরাকে নিয়ে তারা এই টোটাল চারজন ছিল অনুমতি ধরে ধরে নিয়ে যে সে পীর সাহেবের বাসায় নিয়ে গেল প্রথম। তো নেওয়ার পর পীর সাহেব জেগেই ছিলেন, তিনি বললেন যে একটু পরেই ফজর হবে, ফজরের পরে আমি রোকাইয়া শুরু করব। তো যাই হোক, এর মধ্যে তারপর ফজরের ই হল, পীর সাহেব তাদেরকে নিয়ে নামাজ পড়ালেন, ইরাকে শোয়া রাখছিল ওনার বাসায় যে ওনার স্ত্রীর যে বিছানা আছে ওইখানে। তো তারপরে ফজরের পরে তিনি গেলেন ই করতে, রুকাইয়া করতে। তো তিনি বললেন যে আমি রুকাইয়া করব, ঠিক আছে আমি দোয়া দরুদ পড়তেছি, কিন্তু ইরার বাবাকে বললেন যে আপনি নিজে এখান থেকে এই অংশগুলো পড়বেন, তাকে কিতাব ধরাই দিল, বলল আপনি পড়বেন আর বাকি তো আমি রুকাইয়া করতেছি। তো শুরু হইল রুকাইয়া। তো ইরার আব্বা পড়া শুরু করলেন, বেশ খানিকক্ষণ পর ইরা নড়ে চড়ে উঠল এবং বেশ ভয়ঙ্কর ভাবে মোচড়ানো শুরু করল আর উল্টাপাল্টা কথা বলা শুরু করল, মানে তাকে পজেস করছে আর কি। তো পীর সাহেব তখন তার সেই ই অনুযায়ী, তার রুকাইয়ার নিয়ম অনুযায়ী কথা বলতে বলতে বলল যে কি ব্যাপার, কেন এসেছিস, বলে যে ওখানে আসছিল কেন। তখন ইরার এই দাদার বাবার কথা বলল যে তিনি আমাদেরকে এখানে বন্দী করছিলেন, এখানে আসতে দিতে চাইতো না, তাদের সাথে আমার শর্ত ছিল যে যদি আমাদেরকে এরকম বন্দী করেন আমাদের যারা আরো পরিবার আছে তারা আপনাদের পরিবারে ক্ষতি করবে, আপনার পরিবারে মেয়েদেরকে নিয়ে যাবে, তো আমি পাইছি একজন ডাই যে এখন নিয়ে যাব। তো তখন বলল যে না, পীর সাহেব বলল যে এটা হবে না, এই সেই। তারপর ওনার মতো তিনি দোয়া পড়ে তাদের মতো বিভিন্ন ক্লসে ওকে ওখান থেকে শাস্তি দিলেন, যে সরাইলেন। তো পরে বুঝলেন যে ওই জিনিসটা, ওই খারাপ জিনিসটা নাকি বলল যে ওই যে গাছ পাকুড় গাছ ওখানে তারা নাকি অনেকে থাকে, তাদের অনেকের আবাসস্থল নাকি ওই পাকুড় গাছটা, ওখানে থাকেন এবং ওখানেই তারা চলাফেরা করেন এবং এই আম বাগানও তারা ঘুরেন বিভিন্ন সময়, বলে যখন ঝড় বাদলা হয় তখন নাকি তারা এই বাতাসের সাথে ওইখানে আসে, এসে ঘুরে বেড়ায় এবং তারা নাকি কোনো মানুষকে পাইলেও পজেস করে, এগুলো হচ্ছে তাদের কাজ। তারপর ওখানে যারা মাছ ধরতে আসে তাদেরকেও তারা এরকম ধরে, বিভিন্ন রকম সমস্যা করছে। পীর সাহেব তখন বলেন যে তোদের তো এখান থেকে সরাই দিব আমি। তো যাই হোক, পীর সাহেবের সাথে অনেক কথাবার্তা হয়, তো শেষ পর্যন্ত রাজি হয়, ইরাকে ছেড়ে যেতে রাজি হয়। তো সে কিছু জিনিস চায়, তো ইরার বাবা বলে যে আচ্ছা আমি দিয়ে দিব ওগুলা। পীর সাহেব দিতে রাজি না, তিনি বলেন যে না কোনো কিছু দিব না, কিসের আবার এসব, এদের সাথে আবার কিসের বাণিজ্য, তোরে আমি কালাম পড়ে বলছি চলে যেতে চলে যাবি। তো তিনি তারপরই করেন অনেক, সে ইরার বাবাকে নিষেধ করেন যে না আপনি কিছু দিবেন না এগুলা, এগুলো এদেরকে কিসের দেওয়া দিই, আবার সে অন্যায় করছে, সে এসে কেন ধরছে। যাই হোক, তাদের মধ্যে অনেক কথা হয়। তো এখানে নাকি মূল ব্যাপারটা ছিল যে ইরার দাদার বাবা যে ওইখানে বন্দি করছিল, ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিল বা কাকে বন্দি করে রাখছিল তাদের, সেখান থেকেই নাকি কনফ্লিক্ট শুরু তাদের সাথে। এরপরে পীর সাহেব শেষমেশ সাকসেসফুলি তাদেরকে ওখান থেকে সরান, সরাই দেন ওখান থেকে। তো ইরার বাবার সাথে নাকি ওইটা বলে গেছিল যে যদি যতদিন পর্যন্ত আমাকে এই জিনিস না দিবি ততদিন পর্যন্ত তোদের পরিবারে এরকম মেয়ে মানুষ পেলে আমি ক্ষতি করব। তো ইরার বাবা নাকি পরবর্তীতে ঠিক করছিল যে এরকম সে একটা ই দিয়ে দিবে, একটা এরকম সিন্নি করে ই করে দিবে ওদের জন্য, যাতে ওরা আর বদান না করে এখানে এসে। তো পরে কি হয়েছিল সেটা আর জানা যায় নাই, বা সেই জিনিসটা আর আমাদের কাছে শেয়ার করে নাই মামুন। তো এই হচ্ছে ইরার ঘটনা ছিল, ইরাকে পজেস্ট যে করছিল সেই ঘটনা। তো যেটা হয়, ইরা নাকি সুস্থ হওয়ার পরেও মানে বিভিন্ন সময় দেখা যেত হাসাহাসি করত রাতের বেলা একা একা, কার সাথে কথা বলতো এটা কেউ জানে না। তো তার বাবা জিজ্ঞেস করছে অনেক সময় যে তোর মধ্যে কি এগুলো কিছু আছে নাকি, তুই কিছু দেখিস নাকি, ইরা না করছে বলছে না এরকম কিছু না। কিন্তু সে একটু একটু খানিকটা অন্যরকম হয়ে গেছিল এরপর থেকে, হঠাৎ হঠাৎ গম্ভীর হয়ে যেত, কথা বলতো না কারোর সাথে। তো যাই হোক, পরবর্তীতে তারও অনেক বছর পরে ইরা তার যখন ইউনিভার্সিটি লাইফ পার করে, সে অন্য শহরে যে পড়াশোনা করে সেখান থেকে সেটা শেষ হওয়ার পর তার বিয়ে হয় এবং সে পরবর্তীতে অস্ট্রেলিয়া চলে যায়। তো এই ছিল মামুনের কাজিনের ঘটনা ইরার। আর মামুন বলছে যে তার যে নানা বাড়ি সেটা এখনো বেশ ভয়ের, সেই আম বাগানে গেলে এখনো ভয় লাগে, আম বাগান এখনো বেশ অন্যরকম, মানে বিশাল আম বাগান, এখনো অনেক গাছ সরায় ফেলছে সেখান থেকে, তারপরও নাকি এখনো গেলে ভয় লাগে। মামুন নিজেও বেশ ডিপে ওখানে যায় না এখন আর, গেলে আর কি একটু হাঁটাচলা করে এখান থেকে চলে আসে। আর সে যেহেতু তার এই কাজিনের ঘটনা জানে, ইরার ঘটনা, ঝড় বৃষ্টির সময় ভুলেও সে সেখানে যায় না। তো যাই হোক, এই ছিল মামুনের শেয়ার করা তার কাজিনের ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদেরকে।
শুনলাম মামুন চৌধুরীর শেয়ার করা একটি লেজেন্ড, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভয়ের মনে হয়েছে। ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে অনেক কিছু সম্মুখীন অনেকে হয়েছেন, আমি ছোটবেলায় অনেকের কাছে শুনেছি। এবং আসলে ছোটবেলায় কেন, আমি যখন রেডিওতে ঘটনা শেয়ার করতাম তখন অনেক এরকম ঘটনা শেয়ার করতেন আমার কাছে, অদ্ভুত রীতিও কয়েকটা এসছে এরকম ঘটনা। তা আজকে মামুন চৌধুরীর কাছ থেকে একই রকম একটি লেজেন্ড পেলাম। আসলে গ্রাম বাংলায় এরকম ব্যাপার স্যাপার ঘটেই, আসলে গ্রাম বাংলা খুবই রহস্যময়, কারণ প্রকৃতি ঘেরা চারিদিক, খোলা মেলা, অনেক কিছু সেখানে ঘটে। এইরকম ব্যাপার স্যাপার কিন্তু বিদেশেও ঘটে, বিদেশের বিভিন্ন খোলামেলা জায়গায় অনেক কিছু ঘটে। আমরা আসলে যখন খোঁজ খবর নেই তখন টুকিটাকি জানতে পারি। তো আপনারা যদি কেউ এরকম কোন ঘটনা পান অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দেবেন, আর আমরা তো চাই আপনাদের ঘটনায় অদ্ভুত সমৃদ্ধ। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল যে এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুত অন্যরা শুনতে পায়। তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আর দেখা হবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া।